¿Qué? ¿Qué? ¿Qué, güey?
Not FM. রাইট শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর শুরু হয়ে গেল ভূত এফএম, কারণ ঘড়িতে সময় বলছে এটা ভূত এফএম এর সময়। আর গত সপ্তাহে আমরা বেস্ট অফ শুনিয়েছিলাম এই বছরের যে সমস্ত সেরা ঘটনাগুলো ছিল আপনাদের অনুরোধে। আপনারা অসংখ্য SMS এবং ইমেলের মাধ্যমে আমাদের জানিয়েছিলেন যে পুরনো যে সমস্ত এপিসোডগুলো রয়েছে যেগুলো আপনারা মিস করেছেন, সেই সমস্ত এপিসোডগুলো যেন আপনাদের আবার শোনানো হয় বা শোনানোর ব্যবস্থা করে দেওয়া হয়। এরপরে আমরা অবশ্য এরকম কিছু ইমেলও এবার পেয়েছি যে এই সপ্তাহেও কি পুরনো কিছু হবে না, এই সপ্তাহে একেবারেই পুরনো কিছু হবে না, এই সপ্তাহে একেবারেই নতুন কিছু থাকছে আপনাদের জন্য, এবং জাস্ট স্টে টিউনড এবং দেখুন যে কি হয় আজকে। ওকে, সো আমরা প্রতি সপ্তাহে যেরকম মেইল পড়ি, ইমেল দিয়েই শুরু করি, আজকেও সেরকম একটা ইমেল দিয়েই শুরু করতে চাই। আর এরপরে আমাদের অসংখ্য 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 ঘটনা রয়েছে, এবং আমি আপনাকে অ্যাসিওর করছি যে আজকে যে সমস্ত ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলো মানে একদম সিম্পলি স্পেশাল। যাই হোক, আমাদেরকে SMS করেছেন হাসান তারেক, আর তার গ্রামের বাড়ি হচ্ছে জারিয়া কাহার ডাঙ্গা, পোস্ট হচ্ছে লখপুর, থানা ফকিরহাট, জেলা বাগেরহাট। আচ্ছা, তিনি লিখছেন, রাসেল ভাই, আমি অল্প কিছুদিন হল ভূত FM শুনছি, শুনে আমার খুব ভালো লাগছে, তাই আমাদের বাড়ির ঘটনা ইমেল করে পাঠালাম, দয়া করে এই পর্বে পড়বেন, তাহলে খুব খুশি হব। আর আমি স্টুডিওতে এসে সময় দিতে পারবো না বলে আন্তরিকভাবে দুঃখিত। না, দুঃখিত হবার কোনো সমস্যা নেই, মানে কোনো কারণই নেই। তিনি বলছেন, যদি সময় পাই তাহলে আম্মুকে নিয়ে আসবো, আগে আমাদের বাড়ির বিবরণটা দেই। বাড়ি বানানোর সময় মাটির নিচে অনেক হাড়ি, কলস, বিভিন্ন প্রকারের টাকার মুদ্রা ছাড়াও অনেক কিছু পেয়েছিল, এবং অনেক মিস্ত্রি অসুস্থ হয়েছিল। আমাদের বাড়ির তিন পাশে কবরস্থান, রাস্তা থেকে আমাদের বাড়িতে ঢুকতে ডান পাশে আমাদের পারিবারিক ও গোষ্ঠীর কবরস্থান, বাম পাশে একদম গেটের সাথে মেশানো একটা অনেক বছরের পুরাতন মাদ্রাসা আছে, এক কক্ষ বিশিষ্ট মাদ্রাসা, এতই পুরাতন যে আমাদের দাদারাও ওই মাদ্রাসায় পড়েছেন, তারাও বলতে পারেন না কত বছরের পুরাতন এই মাদ্রাসা। প্রায় 14-15 বছর পড়াশোনা হয় না মাদ্রাসায়, এখন পরিত্যক্ত, এবং বারান্দায় সবসময় একটা খাটনা থাকে। খাটনা হল মানুষ মারা যাবার পরে যেখানে শুয়ে কবরস্থানে নিয়ে যাওয়া হয়। গেটটা এতই ছোট ছিল যে বেশি হলে একটা ভ্যান ঢুকতে পারে, আর হেঁটে যাওয়ার সময় মাদ্রাসার পিলারের পাশ দিয়ে যেতে হয়। মাদ্রাসা ছাড়ালে বাম পাশে প্রতিবেশীর অনেক পুরাতন কবরস্থান এবং বাড়ির পেছনেও কবরস্থান। আমাদের বাড়ির চারপাশে ইটের পাঁচুলি দেওয়া, এবং পাঁচুলির চারপাশের জায়গায় 95% কবরস্থান। ঘটনাটা আমার আম্মুর কাছ থেকে শোনা। আমার আম্মু প্রায় অনেক সময় রাতে অদ্ভুত জিনিস ও ভয় দেখতে পেতেন, এবং আমাদের বাড়ির ভেতর কিন্তু হুজুর ও কবিরাজ দিয়ে বাড়ি বন্ধ দেওয়ার পরে এখন বাড়ির আশেপাশে ভয় মানে এই সমস্ত ঘটনা ঘটে, বাট বাড়ির ভেতরে দেখা যায় না। কিন্তু আম্মু অনুভব করতে পারেন যে পাঁচুলির বাহিরের পাশে কবরের ভেতরে জঙ্গলে অদ্ভুত কান্নার শব্দ, হাসির শব্দ, অসুস্থ মানুষের কাকুতি মিনতি, পচা লাশের গন্ধ, আগুনের গোল্লা দৌড় দিয়ে চলে যাচ্ছে। একজন মহিলা নতুন বউয়ের সাজে লাল শাড়ি পরা, মাথায় ঘোমটা দেওয়া, পাঁচুলির পাশ দিয়ে হাঁটাহাঁটি করছেন। গাছপালা ভেঙে যাচ্ছে ঝড়ে, কিন্তু সকালে দেখলে বোঝা যায় আসলে কিছুই হয়নি। এইসব কিন্তু হুজুরদের কাছে বলা হয়, এবং তারা বলেন যে এই বাড়ির চারপাশে অনেক ধরনের মানুষের কবর আছে, সবাই এক ধরনের নয়, এই কারণে ভিন্ন ভিন্ন ঘটনা ঘটে। আরও হুজুর বলেন যে ওই মাদ্রাসায় অনেক পুরাতন জিনও আছে, ওরা ক্ষতি করবে না, কিন্তু সময় সময় ওদের আচরণ অনুভব করা যাবে, কিছুই করার নেই, চারপাশে ঘুরবে কিন্তু বাড়ির সীমানায় আসবে না। এই বাড়িতে থাকতে গেলে এই সমস্ত সহ্য করেই থাকতে হবে, এমনই বলেছিলেন সে হুজুর। এবং তিনি বলেছেন, আচ্ছা যাই হোক, আমাদের বাড়ির দেয়াল থেকে 6-7 হাত দূরে পাঁচুলি, এবার পাঁচুলির একদম গায়ে একটা রাক্ষসের কবর আছে। রাক্ষস কেন বলছেন সেটা একটু বলি, যে আমার দেখা মতে আমাদের প্রতিবেশী একটা সন্তান হয়, চেহারাটা একটু উইয়ার টাইপের ছিল, আমি বলছি না, সবাই বলা বলি করছিল, প্রাপ্ত বয়স্কর মতো, তার গাল মানে মুখ ভর্তি দাঁত ছিল, মানে মুখে একদম প্রাপ্তবয়স্কদের যেরকম দাঁত থাকে সেরকম দাঁত ছিল, এবং তার মাথায় অনেক লম্বা চুল ছিল যখন সে জন্মেছিল আর কি, আঙুলগুলো ছিল অনেক বড় বড়, অদ্ভুত আকৃতির চেহারা, কিন্তু সে মৃত হয়ে জন্মায়। তাকে এই জায়গায় কবর দেওয়া হয়। আমিও পাঁচুলির পরে দাঁড়িয়ে কবর দেওয়া দেখেছি। এমনি ভাবে এখনো কোন ব্যক্তি মারা গেলে আশেপাশে কবর দেওয়া হয় এই সব জায়গায়। আমার আব্বু ব্যবসার কাজে অন্য জায়গায় থাকলে মাঝে মাঝে বাসায় আসেন, তিনিও কম বেশি ওসব দেখেন। এখনো একদিন আব্বু অনেক রাতে বাসায় এসে ওই রাতে তাদের মধ্যে ঝগড়া হয় এবং ঝগড়ার এক পর্যায়ে আম্মু বলে আমি বাপের বাড়ি চলে যাব। আমার নানু বাড়ি ছিল পাশের গ্রামে, হেঁটে যেতে 20-22 মিনিট লাগবে। আম্মু চলে যাব বলে ঘরের বাইরে আসে, বাইরে এসেই দেখতে পান ভোর হয়ে গেছে। হাঁটতে হাঁটতে আম্মু গেটের সামনের মাদ্রাসার কাছে চলে আসেন, এসে মাদ্রাসার দেয়ালে পিলারের হাত দিয়ে দাঁড়ায়। হঠাৎ বারান্দায় চোখ পড়ে, দেখে খাটনায় একটা লাশ সাদা কাফনে জড়িয়ে রাখা এবং মুখ খোলা, আর চারপাশে অনেকে বসে কান্নাকাটি করছে এবং আগরবাতির ধোঁয়া উঠছে, কর্পূর ও আতরের গন্ধ আসছে। আম্মু ভালো করে দেখে যে কালাবু নাম করে এক মহিলা, সেই মহিলার লাশ সেটি। আম্মু চোখ ফিরিয়ে রাস্তার দিকে তাকিয়ে চিন্তা করে যে কালাবুকে সকালে কবর দিতে দেখে এসেছি, আবার এখানে কি করছে। এবার রাস্তায় দেখে 4-5 জন লোক মাথায় পাগড়ি পরা, লম্বা পাঞ্জাবি গায়ে, মাথায় করে কাঠ নিয়ে যাচ্ছে। মানুষের ক্ষমতা চাইতে অনেক বেশি ওজন সেই কাঠের। আমাদের পাশের গ্রামে অনেক লোক ভোরবেলায় কাঠ নিয়ে খুলনায় বিক্রি করে। আম্মু চিন্তা করছে তারা হলে এত কাঠ কিভাবে মাথায় নিয়ে যাবে। এই বলে খাটনার দিকে তাকিয়ে দেখে লাশ নেই, চারপাশে যারা কান্নাকাটি করছিল তারাও নেই। এরপর আম্মুর মনে ভয় হয় এবং ভয়ে রাস্তার সেই লোকগুলোকে ডাক দেওয়ার আগেই তারা মুহূর্তে অদৃশ্য হয়ে যায়। তখন আম্মু ভয়ে নানু বাড়ি না গিয়ে বাড়ি ফিরে আসে এবং বাড়ি গিয়ে ঘড়ি দেখে যে তখন সময় হচ্ছে রাত 2:10। আম্মু মনে করেছিল ভোর হয়ে গেছে। আম্মু সকালে স্বাভাবিকভাবে সুস্থ ছিল। 2011 সালে ক্রিকেট ICC-র প্রথম রাউন্ডের খেলা চলাকালীন সময়ে আম্মুর আর একটা ঘটনা। আমাদের বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় গিয়ে 2 মিনিট হেঁটে গেলে আমার বোনের বাড়ি এবং রাস্তার পাশেই বাড়ি, কাছাকাছি হয়। আম্মু প্রায় বোনের বাড়ি যায়। এই দিন আম্মু রাত 11:00 দিকে বোনের বাড়ি থেকে ফেরার পথে আমাদের গেটের আগে মাদ্রাসার পেছনে রাস্তার পাশে নতুন একটা প্রতিবেশী মহিলার কবর দিয়েছিল 2 মাস আগে। সেই কবরটা বাঁশের চটা দিয়ে চারপাশে ঘেরা, নতুন কবর যেভাবে থাকে, পাশে আর একটা কবর ইট দিয়ে পাকা করা। আম্মু দেখে নতুন মহিলার কবরটি চারপাশে বিভিন্ন তাবলিক জামাতের যে সমস্ত লোকজন, এই ধরনের লোকজন দাঁড়িয়ে জিয়ারত করছে এবং মাথায় পাগড়ি, পাশে ইটে পাকা কবরটির ওপরে আগরবাতি ধোয়া উঠছে, আতর এবং কর্পূরের গন্ধ আসছে, মোমবাতি জ্বালানো, মোমবাতির আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে না বলে আম্মু হাতে টর্চ লাইট দিয়ে তাদের গায়ে মেরে দেখে। কিন্তু তাবলিক ইস্তেমার লোকেরা লোকেদের কথা মনে করে মুখে মারে না। এবং আমাদের গ্রামে একটা মসজিদ আছে, মসজিদে তাবলিক ইস্তেমার লোক মাঝে মাঝে আসে এবং এই জন্য হয়তো কবর জিয়ারত করতে এসেছে তারা এখানে এসে, সেটাই আমার আম্মু মনে করেন। তারপর তিনি বাড়ি চলে আসেন। এরপর সকালে আমাদের বাড়ির পাশে এক লোক হুকুম নাম করে, সে আম্মুকে খালা বলে ডাকে, সে মসজিদ দেখাশোনা করে। তার কাছে গিয়ে আম্মু জিজ্ঞাসা করে যে মসজিদে কোনো জায়গা থেকে এই ধরনের কোনো মানুষজন এসেছে কিনা। তখন হুকুম বলে যে না খালা, কোন জায়গা থেকে কেউ আসেনি। তখন আম্মু সব ঘটনা খুলে বললে, সে বলে যে হুজুর দিয়ে ঝাড়িয়ে নিতে। আম্মু কি আর হবে এই বলে হুজুরের কাছে যায় না। পরদিন থেকে আম্মু জ্বরে 25 দিন বিছানায় ছিল। এর মধ্যে হুজুর কবিরাজ দেখে এখন প্রায় সুস্থ। রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকে অনেক কিছু দেখে ভয় পেয়েছে, আশেপাশের বাড়ির প্রতিবেশীরাও দেখেছে, প্রবীণ বয়স্করাও আরো বেশি জানে। আমার অন্য 2 ভাই বোন যদিও এখন পর্যন্ত কিছু দেখে নাই। এই ছিল হাসান তারেকের ঘটনা। এবং আমাদের চারপাশে এরকম অহরহই অনেক উদ্ভট ঘটনা ঘটে, সেই সমস্ত ঘটনা নিশ্চয়ই আপনাদের জীবনেও রয়েছে। আর সেই ঘটনাগুলো যদি জানাতে চান আমাদেরকে, বা আপনার জীবনে ঘটনা আছে কিনা এটা যদি জানাতে চান, তাহলে আমাদের SMS করুন। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমি দেখতে পাচ্ছি মানে অলরেডি আমাকে আকাশ SMS করেছেন এবং তিনি বলছেন যে ভূত FM শুনতে তার অসম্ভব ভালো লাগে, থ্যাংক ইউ। আমাকে SMS জোনাস এবং তিনি বলেছেন ভাই তুমি ভালো আছো, ডেফিনেটলি আমি ভালো আছি, ভালো থাকি এবং সবসময় ভালোর দলে। মিজান আমাকে সিলেট থেকে লিখেছেন যে তিনি ভূত FM ইমেল অ্যাড্রেসটা ইমেল দেয় বাট বারবার ফেল দেখায়। না, এরকম হওয়ার কারণ নাই, আপনি যে স্পেলিংটা লিখছেন সেই স্পেলিংটা ঝামেলা রয়েছে। আমাদের ইমেলে যে অ্যাড্রেসটি সেই অ্যাড্রেসটিতে ভি দিয়ে দেয়, কিছু নাই, বি লেখা যাবে না। আপনি লিখবেন BHOOT মানে বি হুইচ ইজ এর পরে বি, হ্যাঁ, বি ফর ব্যাগ, ওকে, বি ফর বিগ, সো BHOOT FM @radiofurti.fm এখানে আপনি ইমেল করুন, দেখবেন সরাসরি ইমেলটা চলে এসছে। আচ্ছা, এছাড়াও আমাকে এসএমএস করেছেন রায়হান বরিশাল থেকে, হাসিব এসএমএস করেছেন আমাকে ফতুল্লা থেকে, এছাড়াও লুপিন এসএমএস করেছেন আমাকে, গাজী এসএমএস করেছেন, স্লিপি ঘোষ, ফাহাদ এসএমএস করেছেন সিলেট থেকে আমাকে এসএমএস করেছেন, সজীব এসএমএস করেছেন আমাকে, এছাড়াও নীরব এসএমএস করেছেন আমাকে, ফারহানুল তিনি এসএমএস করেছেন গোপীবাগ থেকে অর্থাৎ ঢাকা থেকে, শান্ত নিলয় মামুন উত্তরা থেকে এসএমএস করেছেন এবং এটা তাদের ফার্স্ট এসএমএস, তারা বলেছেন তারা সবাই নিশ্চয়ই একসাথে, হ্যাঁ তারা সবাই একসাথে শুনছেন ভূত এফএম। সো আপনিও ইচ্ছা করলে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে পারেন 9840 নাম্বারে। আমরা চলে যাব এখন গেস্টের কাছে এবং আমি শুরুতেই আশিক, আমাদের সাথে এর আগেও তিনি এসেছিলেন এবং আশিক সেদিন কিছু ঘটনা বাকি রেখেই তাকে চলে যেতে হয়েছিল, তো আশিক আবারও দেশে বেশি দিন থাকবেন না, তিনি চলে যাবেন আবারও লন্ডনে, রাইট আশিক? লন্ডনে চলে যাবেন। সো আমি চাচ্ছিলাম যে লন্ডনে যাওয়ার আগে আরো একবার আশিককে নিয়ে আসা যায় কিনা, সো আজকে আশিক আবারও এসেছেন এবং তিনি তাদের সেই পুরনো বাড়ি এবং নতুন বাড়ি মিলিয়ে বেশ কিছু ঘটনা নিয়ে এসেছেন আপনাদের জন্য। তো আমরা আশিক কোনটা দিয়ে শুরু করতে পারি?
পুরনো বাড়িটা দিয়ে শুরু করি।
আচ্ছা,
আমাদের পুরনো বাড়ি থেকে শুরু করা যায়।
ফাইন,
so and thanks you again for inviting me.
You're most welcome.
Hello, ami jeta bolchilam je actually ekta funny thing hoyeche jeta je apnar khana chhe kina ami lunch shote jeta bolechilam je ekta figure er kotha ta
right me ekta merokom
so moja jinish jeta hoyeche amader lunch hoyechilo mone 23 tarike so er majhe 2 soptah chole geche er majhe ghorona ghoteche je amader basheta ta actually amra thaktam age ta amra চলে আসার পর এই বাসাতে আমার বড় বোন না থাকে, আমরা থাকতাম দোতলায়, এখন আমার বড় বোন না থাকে তিনতলায়। সো রিসেন্ট যে ঘটনা ঘটেছে যে আমার বাড়ির সামনে একটা বড়ি গাছ ছিল, বড়ি গাছটা এখনো আছে।
আচ্ছা,
সো আমার বড় বোন হঠাৎ করে খুব ভয় পেল, ভয় পাওয়ার পরে ফোন টোন করে কান্নাকাটি, তো আম্মা তখন জিজ্ঞেস করলো যে কি হয়েছে, তখন সে এক্সপ্লেইন করলো জিনিসটা যে ও দেখেছে একদিন দুপুরবেলা ঘুমিয়েছিল, ঘুমিয়ে থাকার পরে সে হঠাৎ করে ঘুম ভেঙে দেখে সে বড়ি গাছ থেকে একটা ফিগার মানে উঠে আসছে, মানে বড়ি গাছের নিচ তলা, তো সে জানা দিয়ে দেখছে যে বড়ি গাছ থেকে একটা ফিগার চলে আসছে। ওর ডিসক্রিপশন অনুযায়ী যে ঠাকুরমার ঝুলিতে যে মহিলা থাকে মানে ওরকমই ছিল, যে আপনার সাদা শাড়ি লাল পাড় বা মাথায় লাল টিপ
একই রকম,
লাইক দ্য সেম থিং আই ইউজ টু সি। সো ও এসে আমার বড় বোনের কাছে বলেছে যে তুই তোর বাচ্চাগুলাকে সাবধানে রাখিস, না তো আমি তো ক্ষতি করবো বাচ্চাগুলা।
ওকে,
সো আমার বড় বোনের দুইটা কেজ আছে, একটা হচ্ছে আপনার একটা এক মাস আর একটা হচ্ছে 4 বছর।
ওকে,
সো আমার বড় বোন তো ভয়টা পেয়ে গেল,
খুবই স্বাভাবিক।
সো এখানে বড়ি গাছটা নিয়ে অ্যাকচুয়ালি একটু মজার যে ঘটনা ছিল আর একটা, যে বড়ি গাছ আমাদের বাসার এন্ট্রান্সে, সো এটা আপনার 2006 এর দিকের ঘটনা। তার আগে বলে নিয়ে আমি বিড়াল পুষি, আমার অনেকগুলো বিড়াল ছিল এখনো আছে। সো আমার কিছু বিড়াল ছিল, তখন একটা ছিল যে কালো কালারে, এটা ওই বিড়াল রিলেটেড ঘটনা। সো একদিন আমাদের পাশে আমার কাজিনরা আসছিল, তো ওরা চলে যাচ্ছিল, যখন চলে যাচ্ছিল তখন ছিল সন্ধ্যা।
ওকে,
সো ওর মধ্যে আমার এক চাচাতো বোন ছিল, তো তারও একটা নিউবর্ন বেবি ছিল, এক মাস দেড় মাস বয়স হবে। তো সন্ধ্যাবেলা ওরা যাওয়ার সময় আপু হঠাৎ করে কি মনে করো মাইক্রোবাস থেকে নেমে আসলো আম্মাকে হয়তো আর একবার বিদায় বলার জন্য।
আচ্ছা,
তো সে যখন নেমে আসলো অল অফ এ সাডেন বড়ি গাছটা মনে হচ্ছে কেউ ধরে ঝাঁকাচ্ছে প্রচন্ড শক্তিতে, মনে হচ্ছে কেউ ঝাঁকাচ্ছে। দেন আম্মা সাথে সাথে ভয় পেয়ে ওকে বললো তুই তাতে গাড়িতে উঠে যা, এখানে থাকিস না। দেন ও গাড়িতে উঠে চলে গেল এবং আমরা নিচতল থেকে দোতলায় এসে দেখি, আমাদের বাসায় এসে দেখি ছিল বড়ি গাছটা আমাদের আবার বেডরুমে জানলাতে দেখা যেত। আমার যে বিড়ালটা ছিল সেটা অদ্ভুত ভাবে মনে হচ্ছে যে সারা গায়ের লোমগুলো দাঁড়া করানো, দেখে মনে হচ্ছে একটা সজারু।
আচ্ছা, সবগুলো লোম দাঁড়িয়ে গেছে,
সবগুলো লোম দাঁড়িয়ে আছে এবং সে অদ্ভুত ভাবে ওই জানলা দিয়ে মাথা বের করে বড়ি গাছটা দিকে থেকে গড় গড় করে শব্দ করছে। সো আমি বিড়ালটাকে ধরে আসে আদর টাদর করে ঠান্ডা করার চেষ্টা করলাম যে এরকম করছে। সো ইট ওয়াজ ফিনিশ দ্যাট নাইট। পরদিন সকালে আমরা উঠে যেটা দেখলাম যে বড়ি গাছের একদম উপরের দিকে একটা মোটা ডাল মনে হচ্ছে কেউ যেন ভেঙে নিচে রেখে দিয়েছে।
আচ্ছা,
সো এটা কে করতে পারে, কারণ যদি এটা যদি পাড়ার ছেলে পেলেরা আসতো বড়ি ছড়ি করতে, তারা যদি নিচের ডাল ধরে ঝাঁকনি দেয় তাহলে তো আপনার উপরের মোটা ডালটা ভেঙে ফেলার কথা না,
একেবারেই না, একবারে কোনো কারণই নাই এরকম হওয়ার,
একেবারেই ভেঙে পড়ার কথা না। আর আমার বিড়ালগুলো এরকম যে মাঝে মাঝে হয়তো দেখা যেত ঘরের মধ্যে রাউন্ড খাচ্ছে, রাউন্ড খাচ্ছে ছাদের দিকে তাকিয়েছে, কিন্তু গায়ে আর গায়ের লোমগুলো সব এমন দাঁড়া করানো।
আচ্ছা, আপনি একটা কথা বলছিলেন বারবার করে যে আপনাদের বাড়িটা, আপনারা যে নতুন বাড়িতে উঠে এসেছেন সেই বাড়িটা করার সময় অনেক কিছু পাওয়া গিয়েছে নিচ থেকে, এবং তারপরে যে বলছিলেন পিরার দেবে যাওয়ার একটা ঘটনা আমাকে বলছে একটু বলবেন।
সেটা বলা যায় যে আমি লাস্ট এপিসোডে বলেছিলাম যে আমি আমার আম্মার সাথে সায়দাবাদে এক হুজুর বাসায় গিয়েছিলাম আমার ফ্যামিলি প্রবলেম, কিন্তু আমি ওই দিন এক্সপ্লেইন করিনি কারণটা কি ছিল। অ্যাকচুয়ালি আমাদের বাড়িটা আমরা বানানো স্টার্ট করলাম 1998 এর দিকে।
আচ্ছা,
তো 1980 থেকে বানানোর জন্য স্টার্ট করলাম, তো বাড়ি যখন বানানো হয় তো যে কলাম যে বানানো হয় তো মাটিটা গর্ত করে কলাম বানানো হয়, তো বাড়ি যখন কলাম বানানোর সময় উত্তর পশ্চিম দিকে যখন মাটিটা গর্ত করছিল তখন একটা মানে কঙ্কাল বেরোলো, ছোট বাচ্চার কঙ্কাল। এখন মেবি হয়তো ওখানে আগে যারা থাকতো, কারণ ওটা আমরা বাড়ি যখন বানানো শুরু করলাম ওটা তখন ধান ক্ষেত ছিল, আশেপাশে হয়তো কিছু লোকাল মানুষরা থাকতো, হয়তো আগে যারা ছিল তারা কবর এরকম কিছু একটা, কারণ কঙ্কালটা এখনো মানে পচেনি এরকম একটা অবস্থা, মানে এখনো মোটামুটি ঠিক আছে কঙ্কালটা,
ওকে,
হয়তো খুব বেশি দিন হয়তো কবর দেওয়া হয়নি এরকম কিছু একটা হবে। এটার রুলস হচ্ছে যে এটা নিয়ম আমরা যেটা ইসলাম ধর্মে মানে যেটা আমরা মুসলিম আছে মুসলিমে যেটা মানে যেরকম কিছু পেলে যে সেটাকে আবার নতুন করে দাফন করার পাশে একটা গর্ত করে হয়তো পুঁতে দেওয়া উচিত,
একদম তাই নিয়ম, কথা হচ্ছে
তাই নিয়ম আর কি। কিন্তু কথা হচ্ছে যে আমার আব্বা হুটি করেনি, আমার আব্বা যেটা করেছে যে পাশে আর একটা গর্ত করে সে গর্তের মধ্যে কঙ্কালটা রেখে দিয়ে গর্তটা ভরাট করে দিল। তো প্রবলেমটা তারপর থেকে শুরু হলো, মানে যখন বাড়িটা কমপ্লিট হলো তারপর থেকে যে প্রবলেমটা যেটা হতো যে লাইক বাড়িটা কমপ্লিট হলো আমার 2011, সো এই 11 ইয়ার্সে দেখা যায় যে প্রতি দুই বছর তিন বছর আমাদের এই উত্তর পশ্চিমের কলামটা ভেঙে মানে কলামের মাটিটা ভেঙে আবার নতুন করে ভরাট করতে হয়, কারণ দেখা যায় যে ওই কোনো খালি দেবে যেতে থাকে মাটি
শুধু ওই সাইডটা,
উত্তর পশ্চিম কলামের নিচে অংশটা, কারণ ওই জায়গাটা এখন দোকান আছে আমাদের, মানে আমরা ওই জায়গাটা দোকান বানিয়ে ভাড়া দেওয়া, তো দোকানের ওই কর্নারটা দেখা যায় যে প্রতি বছরই দুই তিন বছর পর পরে আমরা ভেঙে নতুন করে প্লাস্টার করি। তো সাইন্টিফিক ধর্ম যদি চিন্তা করি এটা ইঁদুর হতে পারে, কিন্তু আমরা প্রথম মনে করছিলাম ইঁদুর ইঁদুর হয়তো বালি সরিয়ে ফেলে বা বাসা বানিয়ে টেপে, তো তারপর আমরা যেটা করেছিলাম যে ইঁদুর যাতে এরকম আবার না করতে পারে আমরা মনে করেন আপনার ইট সিমেন্ট বালি এগুলা দিয়ে আবার মনে করেন পাকা করে দিয়ে তারপর প্লাস্টার করলাম।
আচ্ছা,
বাট পরের বছর সেম
কাহিনী,
এখনো কিন্তু দাম আছে ওই জায়গাটা একটু কিছুটা দেবে, হয়তো সামনে বসে আবার ভেঙে আবার করতে হবে, এটা কন্টিনিউ হচ্ছে।
ওকে,
আর যেটা ছিল যে 2000 বাড়িটা কমপ্লিট হওয়ার পর আমরা অ্যাকচুয়ালি বাড়িতে শিফট হইনি, সো বাড়িটা পুরোটা আমরা একটা ভাড়া থেকে দিয়ে দিচ্ছিলাম, ওনারা থাকতেন চারতলায় আর নিচে দোতলা তিনতলা ভাড়া থাক মানে ওনার অফিস করেছিল, সো ওনারা মানে ছাদের নিচতলায় থাকতেন চারতলায়।
ওকে,
সো ওনারা প্রায় কমপ্লেন করতো যে ওনারা শব্দ পাচ্ছে এই পাচ্ছে বিভিন্ন শব্দ পাচ্ছে, তো আমাদেরকে বলতো, তো আমরা ওভাবে কেয়ার করতাম না, কিন্তু একদিন ওনারা নোটিশ দিয়ে বসলো অল অফ এ সাডেন যে আমরা বাসে থাকবো না।
ওকে,
সো নোটিশটা যে দিল কি সমস্যা তো আমরা যখন জিজ্ঞেস করলাম তখন সে বললো যে একদিনাতে ওনারা একটা বিকট শব্দ পেয়েছে, ওনারা বিকট শব্দ পাওয়ার পর ওনারা যখন ছাদে গেল ছাদে যে দেখে ওই পিলারের ওখানে আপনার লাইক একটা আলো সাদা আলোর মতো,
আচ্ছা
ওনারা খুব ভয়টা পেয়ে গেল, ওনার ভয়টা পেয়ে সাথে সাথে নিচে নেমে এসে দরজা দরজা বন্ধ করে দিয়েছিল, এবং পরদিন সকালবেলা আমাদেরকে বলেছে যে নোটিশ দিয়ে দিচ্ছে আমরা বাসা ছেড়ে দিব।
আচ্ছা,
সো ওনারা চলে যাওয়ার পরে আমরা সাথে সাথে বাসে আমরা কারণ বিভিন্ন ধরনের প্রবলেম এক্সিস্ট করছে তো আমাদের মনে হয় না যে আমরা দূরে থেকে কন্ট্রোল করা ঠিক, তো আমরা নিজেরাই বাসে শিফট করে ফেললাম। শিফট করে ফেলার পর এই ঘটনাটা আমি মানে আমি নিজে দেখেছি যেটা ইট ওয়াজ লাইক বিগিনিং অফ 2005, আপনার একদিন একটা ঝড়ের মতো হলো, হয়তো খুব অল্প ঝড় লাইক লেস দেন 30 মিনিটস, খুব অল্প একটা ঝড় মানে ঝড়ের যেরকম বৈশাখ মাসে যেরকম ঝড় হয় ওরকম একটা ঝড়, সেই ঝড়ে কোনো কিছুই হলো না সারা উত্তরাতে, যেটা হলো যে মনে হলো আমাদের ছাদের মধ্যে বিকট শব্দ, সো এরকম শব্দ যেটা হলো তো আমি ছাদে যে দেখি যে ছাদে যে দরজাটা ছিল স্টিলের দরজা এটা মনে হচ্ছে যে কেউ কাগজ যেরকম করে মুছে রাখে পুরো স্টিলের দরজাটা সেরকম করে মুছে রাখা, দরজার যে অ্যাঙ্গেল গুলো ছিল সেটা পুরো বেঁকে বাইরে বেরিয়ে আসছে, এটা যদি ঝড় হতো দরজা তো উড়ে যাওয়ার কথা, বা কথা হচ্ছে দরজাটার সঙ্গে লক থাকে, তালা দেওয়া থাকে। সো যে বাতাসে এরকম হয়েছে এরকম, আর বাতাসে যদি হতো তাহলে এটা বাতাসে উড়ে যাওয়ার কথা, এরকম করে হাত যেমন হচ্ছে যিনি প্রচন্ড আক্রোশে মুছে রেখেছে। সো এইসব দেখেই অ্যাকচুয়ালি আম্মা ভয় টাই পেয়ে আমি আর আম্মা মিলে সাইদাবাদি হুজুরের বাসায় গিয়েছিলাম, যেটা কথা বলেছি আমি লাস্ট উইকে। তো ওদিনে আমরা ফার্স্ট সাইদাবাদি হুজুরের বাসায় গিয়েছিলাম, বা ফোনেও যখন ওনার সাথে কন্ট্যাক্ট করেছিলাম তখন আমরা বলিনি যে আমার বাসায় এই সমস্যা হচ্ছে ওই সমস্যা হচ্ছে, আমরা জাস্ট বলছি হুজুরের বাসাতে দেখা করতে যাচ্ছিলাম, একটু সমস্যা ছিল তো হুজুরের বাসায় গেলাম। সো হুজুর এইসব জানার পরে উনি ওনার স্টাইলে যেসব রিচুয়াল করেন, উনি ওই যে দুই হাতে কিভাবে জানি পাথর নিয়ে উনি সুরা করে চোখ বন্ধ করে, সো উনি ওনার ইনভেস্টিগেশনে উনি যেটা বললেন যে এই বাসা তো অনেক মানে জমিটা তো অনেক আগে থেকে, এটা অ্যাকচুয়ালি মানে গভর্নমেন্ট প্লটিং করে আমাদেরকে দিয়েছিল 1986 এ, সো তার আগে তো লোকালরা থাকতো। তো হুজুর বলছে যে এই জায়গা অনেক আগে লাইক 100 years বিফোর এখানে একটা শিব মন্দির ছিল।
আচ্ছা, এবং উনি আপনাদের বাসায় জানেন একদম তার জায়গা থেকে, সেখান থেকে তিনি বলছেন?
হ্যাঁ, উনি ওনার যেভাবে উনি রিসার্চ করবেন, উনি যে ওনার মতো যে ইনভেস্টিগেশন করবেন উনি ওয়েতে, তো উনি যেটা বলছেন যে জায়গায় আগে একটা শিব মন্দির ছিল, এবং শিব মন্দির পরে ইট ওয়াজ এ ব্রোথেল দেন, যেটা একটা ব্রোথেল ছিল। সো আমরা বললাম তাহলে হুজুর এখন কি করা যায়, তো হুজুর বলে জায়গাটার উপর খারাপ জিনিসের নজর আছে। ও আরো একটা জিনিস বলেছিল, এই জায়গাটা কৃষ্ণচূড়া গাছ ছিল। উনি বললেন যে বাসা বন্ধ করতে হবে, তো বাসা বন্ধ করতে হবে। উনি বললেন যে উনি আসবেন, উনি বাসায় এসে বাসার ওই চার কলামের মধ্যে গর্ত করে কি সব ঘরা পুঁতে দিবেন, বাসার ছাদে চার কোনা চারটা গজাল পুঁতে উনি কিছু জিনিস করে যাবেন। ওকে ফাইন, আপনি নেক্সট উইকে আসেন। সো উনি হুজুর যে নেক্সট উইকে আসলেন, হুজুর নেক্সট উইকে আসার মাঝে আমাদের পাশে প্লটে যারা থাকে তারা হচ্ছে আবার লোকাল,
মানে দীর্ঘদিন ধরে আছে,
দীর্ঘদিন ধরে আছে, তো ওরা অনেক আগে ধরে, ওনাদের পূর্বপুরুষ ধরে অনেক আগে ধরে ওনারা আছে। সো কথা প্রসঙ্গে ওনার সাথে কথা বলতে বলতে বললাম আচ্ছা এটাকে আগে কি ছিল, তখন উনি আমাকে বললো এই জায়গা লাইক এটা আগে ব্রোথেল ছিল। সো এই জায়গাটা যে ব্রোথেল ছিল এটা যে হুজুর আমাকে বলেছে এটা তো ওনার জানার কথা,
একদমই জানার কোন কারণ
নেই, ওরা লোকাল ওই জায়গা, এবং ওরা বললো যে এই জায়গাটা আগে ব্রোথেল ছিল,
মানে তার মানে ব্রোথেল ছিল, হুইচ ইজ ভেরি ট্রু, যে এগুলো সবকিছু ছিল যা হুজুর ওখানে থেকে না দেখেই বলেছেন,
না দেখেই বলেছেন
সেগুলো সব।
হুজুর শিব মন্দিরের কথা বলছে, শিব মন্দিরের কথাটা আমরা মানে শিওর হতে পারিনি, কিন্তু আপনার ব্রোথেলের কথাটা বা কৃষ্ণচূড়া গাছের কথাটা এটা ট্রু অ্যাজ ওয়েল।
আচ্ছা, ওকে, সো আমরা আবার নেক্সট ঘটনায় চলে যাই। আরেকজন আমাদের গেস্ট রয়েছেন তার সাথে, এবং জীবন ভাই কেমন আছেন? জীবন ভাই এসেছেন, এবং অনেকদিন পরে সাকিব ভাই এসেছেন, ওয়েলকাম ব্যাক। ওকে, সো আমরা যেটা পরে যে নেক্সট যে ঘটনায় যাব, আমাদের সাথে আরেকজন রয়েছেন, পুরান ঢাকা থেকে এসেছেন আপনি, রাইট? আপনার নামটা একটু বলবেন।
আমার নাম অনিক, আমি বাংলা ইংলিশ স্টুডিওর হাউজের সেলস রিপ্রেজেন্ট মার্কেটিং এ জব করতেছি এখন।
ওকে,
তো আমার ঘটনা যেটা সেটা মানে আমার নিজের উপরেই মানে আশ্চর্য বলে পজেসছে, সেটা আমার নিজের উপরেই। তো
আপনি একদম প্রথম থেকে শুরু করবেন যে প্রথমে আপনি কি দেখেছিলেন যে একদিন হঠাৎ করে ঘুম ভেঙে?
হ্যাঁ, সেটা ছিল 2005। আমি ছোটবেলা থেকেই হোস্টেলে পড়াশোনা করি, হোস্টেলে থাকা 2005 এর শেষের দিকে মাঝামাঝির দিকে আমি আমার বাসায় আসি, পুরান ঢাকার বাসায়। সেটা বাসাটা ছিল ঠিক ওই পুরান ঢাকা নাজিবউদ্দিন রোড চাংখারপুল যে বলে সে মেইন রোডে একটা
বাসা ছিল,
ইয়াতে বাসাটা ছিল।
আচ্ছা,
তো সেখানে রাত্রেবেলা আমি মানে এটাকে অনেক কিছু শুনছি টুনছি, যাই হোক, তো আমি বাসায় ঘুমায় রয়েছি রাত্রেবেলা। তো হঠাৎ কি কারণে আমার ঘুম ভাঙা যায়, তো ঘুম ভাঙা যায় মানে আমি চেষ্টা করি ঘুমানো যায় বাট ঘুম হচ্ছে না। তো তখন আমি উঠে আমার এরকম ছিল যে আমার রুম থেকে বের হয়ে বাথরুম, এবং তারপরে
পুরান ঢাকায় একদম ট্র্যাডিশনাল যে বাড়িগুলো হয় সেরকম একটা বাড়ি, মেইন
সিঁড়ি, একদম বাসার মেইন সিঁড়ি। তো তখন আমি বাথরুমে গেলাম, ফ্রেশ ট্রেশ হয়ে যখন আমি বাথরুমের গেটটা খুলে বের হয়েছি, তো তখন মনে হইল যে তিনতলার থেকে রানিং অবস্থায় নতুন বউ, পুরাপুরি নতুন বউ, এবং গয়নাগাটি পড়া মানে একটা বউয়ের যা থাকে এভরিথিং, সে রানিং করে নিচে একদম একতলায় যে চলে গেছে। তো আমাদের বাসাটা সিস্টেম যে পুরান ঢাকা খুব বন্ধ বাসা, তো আলো হওয়ার জন্য একদম ছাদ থেকে নিয়ে একদম একতলা পর্যন্ত একটা করে ফাঁকার সিস্টেম থাকে যে আলো যেন আসে। তো আমি চিন্তা করলাম একটা সময় যে জিনিসটা কি, বাসায় তো কোনো বিয়ে শাদী নাই, কিচ্ছু নাই, তো বউ কোত্থেকে আসবে বাসে? ওই চিন্তাটা করে আমি উঠে গ্রিলের ফাঁকাটা দিয়ে খুব নিচে নামিনি, আমি ফোক দিয়ে উকি দিয়ে দেখলাম। তো ওই সময় দেখলাম জিনিসটা, তো পুরাটা সে যখন মানে ঘুরে যখন আমাদের ফেস টু ফেস চোখে চোখ, তো পুরা চোখ দিয়ে তার ব্লিডিং, চেহারাটা মানে অন্যরকম মানে বলার মতো না, নর্মাল
ঠিক আছে।
আর তার গলার ঠিক এই নিচে দিয়ে কাটার মতো বলে মানে এখান দিয়ে পুরো একটা যে গলার যে রকটা যেখানে গেছে ব্লেড, ব্লেড দিয়ে কাটলে একদম চিকন করে পুরো একদম রাউন্ড ফিগার, একটা রাউন্ড ফিগার যে কেউ ব্লেড দিয়ে টান দিছে, ইটস সিম্পল এখানে ব্লাড।
আমি আশিক ভাই আপনাকে বুঝতেই পারছেন যে আপনিও একটা মানে আজকে আপনি এসেছেন এবং আজকে উনিও এসেছেন, আপনি আপনার লাইফে যেরকম একটা ঘটনা আছে এরকম একটা মেয়ে দেখেন
মোটামুটি একই
রকম, এবং মানে ঘটনাটা ওনার ঘটনাটা ঠিক আপনার ঘটনা একরকম, ওনার ঘটনা একদম আলাদা, কিন্তু মানে ব্যাপারটা না
ফিগার দেখা।
তারপরে যেন কি হলো?
তো এরপরে দেখার পরে মানে ওই সময়টা মনে হলো মানে কি যখন আমি দেখছি মানে মনে হচ্ছে যে জিনিসটা আমার কাছে আসবে, তখন আমি লাউডলি চিৎকার করে তো ঘরে, এরপরে যেটা আমি শুনি তিন দিন পর্যন্ত আমার অনেক প্রচন্ড পরিমাণ জ্বর ছিল শরীরে, মানে অবস্থা খুব সিরিয়াস অবস্থা ছিল। তো তিন দিন পর সুস্থ, ওকে নর্মাল, বাট ওদিন রাতে পরের দিন যে জিনিসটা, যে পরের দিন সকালবেলা যেই যেই প্লেসটা যে জিনিসটা নামে নিচে গেছে, প্রত্যেকটা মোড়ে মোড়ে রক্ত ব্লাড,
মানে সবাই স্টেপে
প্রত্যেকটা স্টেপে সবাই দাঁতে এবং সিঁড়িতে লিং এবং তাজা রক্ত যেটাকে বলে।
আমি এই ঘটনাটা একদম মানে পুরোপুরি যখন শুনেছিলাম তখন আমি বলেছিলাম যে এইটা কিভাবে হতে পারে, তখন আপনারা যেটা বলেছিলেন সেটা হচ্ছে শুধুমাত্র আপনি একাই না,
আপনাদের বাসার অন্য যারা আছে সেটা তো আমি দেখিনি, বাট আমি তো তিন দিন পরে আমার সেন্স ফিরছে, কিন্তু মানে আমার বাসার অন্য তাদের মুখ থেকে সবাই দেখছে, আমার বাবা মা আছে
এই মেয়েটাকে,
সেটা মানে পরে জানা গেছে, যেটা মানে বাসাটা অনেক পুরানো বাসা, এই বাসায় মানে এটা কবে স্বাধীনের আগে মানে এই দিনটাই এই সময়টাই এই রাতেই
মানে যেটা আপনি দেখেছেন
এখানে এই সময়টাতেই বিয়ে হয়েছিল, বিয়ের রাতে মেয়েটাকে প্রথম মানে মেরে ফেলা হয়, এই টাইপের কিছু একটা
ঘটনা ঘটেছিল। এখানে এই মেয়েটাকে আপনি আবারও দেখেছেন?
আবারও দেখেছি, সেটা মানে আরো
2007
আমি পজেস্ট,
একদম
আমি এরপরে আমি পজেস্ট, সেটা 2007 অথবা 8 মাঝখানে 2-3 বছর গ্যাপ, বাসা এটা না বাসা কিন্তু অন্য বাসা শিফট করছে, আমরা অন্য বাসা চেঞ্জ করছি,
আচ্ছা
সেটাও সেই পুরান ঢাকার স্টাইল মানে সেই আগেরকার মতো বাসা,
আর এলাকা চেঞ্জ করেনি,
বাসাটা চেঞ্জ হয়েছে এলাকা সেই নাজিমুদ্দিন রোডে সেখানে। তো আমার একটা খুব সিস্টেম যে আমি রাত্রেবেলা অনেক রাত জাগি,
আচ্ছা
গান শুনি গেমস টেমস খেলি কম্পিসিতে, তো সেদিনও রাত্রেবেলা আমি গেমস খেলতেছি, তো হঠাৎ রাত্রে 2-2:30 দিকে মানে এরকম উঠছি, উঠার পরে গেম ফ্রিজ খুলে বোতলে পানি খেয়ে চুইংগাম চাবাইতেছি, চাবে আমি আবার পিসি সেটে বসি করতেছি, তো ঠিক ওই সময় আমি যখন উঠলে আমার জানলাটা আছে রুমের, তো জানলা দিয়ে চুইংগামটা ঠিক ফেলবো, চুইংগামটা ফেলবো এই সময় মনে হলো যে কিছু একটা সামথিং মানে, আর যেটা আমি একটু আগে বলি ওখানে রিক্সার গেজ ছিল, তো সেই রিক্সার গ্যাসটা আপনার মানে প্রায় রাতে সবাই শুনত যে চাপকল, পুরনো যে চাপকল জংখা চাপকল যেটা কে জানি চাপ দিতেছে এরকম একটা আওয়াজ, বিকট একটা শব্দ। তা আমার আম্মু অনেকেই জিজ্ঞেস করেছে আরো যারা পুরান ভাড়াটে এটা জিনিসটা কি, এটা জানতে চাই না এটা সমস্যা আছে একটা। তো এরপরে তো প্রায় হইত, তখন আমি যখন একটা চুইংগামটা ফেলে জাস্ট আমি মুভ করে ঘুরবো, মনে হচ্ছে কিছু একটা জানি আমি আছে এখানে, আবার চোখ ফেললাম দেখি যে সেম সেই একটা মেয়ে চুল ছাড়া কল চাপতেছে, মানে আমি পুরো হতম রাত বাজে আড়াইটা, একটা রিক্সার গ্রেজ, কোন একটা বাসাও না বাড়িও না কিচ্ছু না, একটা রিক্সার গ্রেজ, এখানে কিভাবে সম্ভব, অসম্ভব ব্যাপার। একটা পর্যায়ে আমি প্রায় অনেকক্ষণ একটা পর্যায়ে মনে হলো সে আমার দিকে তাকিয়ে রয়েছে, এবং এত ডিস্টেন্স আমি তিনতলায় মানে তিনতলায় জানলার সামনে সে একতলায় একদম রাস্তায় মেন রোড যেটা রাস্তা বলে, তো মনে হলো যে তার চোখের ডিস্টেন্স এরকম যে সে আমার সামনে। তো সেই পর্যায়ে আমি খুব ভয় পেলাম, গেট অফ জানলা অফ করে আমি ওদিন রাতে পিসিটি সব করে শুয়ে পড়ছি হয়ে পড়ছি। এটার কয়েকদিন হওয়ার কয়েকদিন পর থেকে আমার আম্মু কাজ টাজ করতো, যখন সে একা থাকতো প্রায় তার কানের সামনে ফিস ফিস করে বলে, এরপর সে যখন একা থাকতো তখন কে জানি বলতো যে তোর ছেলেরে দিয়ে দে তোরে আমি অনেক টাকার মালিক করে দিব, তোর ছেলেরে দিয়ে দে তোরে আমি অনেক টাকার মালিক করে দিব,
এক্স্যাক্টলি
মানে প্রায় এই জিনিসটা হইতো যখন আমার মা একা থাকতো,
আচ্ছা
একা থাকলে এই জিনিসটা হইতো। তো একদিন আমি এরকম সন্ধ্যার দিকে ছাদে মাগরিবের পর আমি ছাদে গান শুনতেছি একা, তো মাগরিব থেকে এশার হয়ে গেছে, এশার নামাজ শেষ, আমার আব্বা আম্মা আমার তাদের রুমে এসে বসে রয়েছে, তো আমি তখন রুম ছাদ থেকে নামি, নেমে এসে তাদের বসি, তারা ছাদ থেকে নামার পরে যেটা হয়েছে সব আমি বাকিটা তার আমার আব্বা আম্মার মুখ থেকে শোনা।
আচ্ছা,
এরপরে কি হয়েছে এটা জাস্ট আমার সব পুরোটা আমার প্যারেন্টস এর মুখে শোনা, আমি কিছুই জানি না, বাট আমি এখানে এসে বসি তাদের সামনে, আমার আব্বা আম্মা ছিল, তো তারা বললো যে আমি জাস্ট এসে তাদের সামনে চেয়ার নিয়েছি, চেয়ার নিয়ে চেয়ারে বসছি, আমার চুল বড় তখন চুল বড় ছিল, তো আমি চেয়ার নিয়ে বসে চুল মাথা নিচু করে আমি ওই বসে রয়েছি। একটা পর্যায়ে আমার বাবা জিজ্ঞেস করে তোর কি হয়েছে, এমন কেন, এমন করতেছিস কেন, কি হয়েছে কিছু বলবি, ওই পর্যায়ে আমি উঠে জাস্ট মাথা ঝাড়া দিলাম, ঝাড়া দিয়ে চুল টুল ঝাঁকিয়ে তো রুমের যে দরজাটা বাড়ি দিয়ে আমি আমার রুমে চলে গেছি, রুমে হয়ে গিয়ে উপর হয়ে শুয়ে গুনগান শুরু করলাম সমানে। আমার একটা রোগ যেটা আমার মাথায় ছোটবেলায় ফেটে গিয়েছিল, তো সেটা থেকে আমার একবার জ্বর হয়েছিল, ছোটবেলায় জ্বর হয়েছিল, তো খিচনি হইতো, আমার মা মনে করছে হয়তো বা সেটার কোন রিয়েক্ট হইতে পারে, তো সেই জিনিস থেকে সে আমারে ডাকতেছে বারবার, যাই অনেক তোর কি হয়েছে, আব্বু ডাকতেছে, দেখো তো অনেকের মনে খিচনি উঠছে, তো আমি কিন্তু উপর হয়ে শোয়া ইয়া করতেছে আমার উঠতেছে না, তো উঠাইলো দেখতেছে, আমার মা বললো যে মানে ওই সময় মনে হয়েছে তার আমার চোখ গুলা লাল টকটকে হয়ে গেছে, রক্ত ফেটে গেলে যেরকম হয় চোখগুলো বড় হয়ে গেছে, বিকট হয়ে গেছে পুরা, এবং মানে আর ওদিনই আমার কি একটা কারণে আমার ছোট বোনের সাথে আমার একটু ঝগড়া হয়েছে, আমার ছোট বোনটা আমার বলতেছে কি এইসব করতেছে পুরোপুরি বানোয়ার বুমবাং এরকম কিছু একটা সামথিং, তো এই জিনিসটা যখন ছোট বোন যখন বলছে ওই সময় পুরা মানে আমি খেপে গিয়ে উইঠে তার গলায় চিপ দিই, গলায় চিপ দিয়ে পুরাপুরি মানে তারে মেরে ফেলবে এরকম একটা অবস্থা। তখন আমার বাবা এসে ছাড়া মানে অনেক আমার প্রায় পাঁচ ছজন ধরে রাখছে, বাট আমার ছড়িতে পারতেছে না কেউ, আমি আমার গলার যে হাতটা চিপ দিয়ে ধরছি ওর দম যায় যায় অবস্থা, বাট আমার কেউ ছড়িতে পারতেছে না, অনেক কষ্ট করে ছাড়ানো হয় আমারে, ছাড়ানোর পরে বাসায় আবার জমজমের পানি আরো পড়া পানি সামথিং কিছু খাওয়ানো হয়, তো পানিটা খাওয়ার কন্ট্রোল বাট কন্ট্রোল করা যেতেছে না আমার, ধোবার ধরে রাখছে, তো আমাদের ঠিক বাসার নিচেই হুজুর টাইপের মহিলা মানে ওনার উপরে মানে ফরাস এই টাইপের কিছু উনি জবসর করে এরকম, তো ওদিনই ওনার আবার সিলেটে যাওয়ার কথা, তো হঠাৎ করে উনি সিলেটে যাওয়া অবস্থায় আবার ব্যাক করছে, তো সঙ্গে সঙ্গে ওনাকে কল করা হয়েছে বাসার থেকে এরকম এরকম অবস্থা, তো উনি কিছু বুঝছেন তিনতলায় হইতেছে কিছু একটা, একতলায় থাকছে উনি, তো বোঝার পরে সঙ্গে সঙ্গে উনি আসছে, আসার পরে আমার কায়াঙ্গুল ধরছে, আমার কায়াঙ্গুল ধরার পরে জবসর বাসায় কিছু করছে, তো পরে বলতেছে যে এখানে কিছু হবে না, আমার যে রুম আমি যেখানে আসুন যেখানে বসি সেখানে যেতে হবে, তো আমার বাবা তো অনেকজন মিলে আমার ধরে নিচে গেল, তো ওনার যে জবসর করে ওনার যে পুরো একটা রুম ওখানে বসে আমার জবসর করলো, আমার উপরে তখন মানে যে জিনিসটা সেই জিনিসটা ডাকলো, তো তখন ডাকার পরে সে জিজ্ঞেস করছে কি তুমি কি চাও কেন, তো বললো যে এর আগেও আমাকে অনেকবার দেখছে, আমাকে দেখে ফেলছে, ও মানে আমাকে দেখে বলছে আমি নিয়ে যাবো, আমি ওটা রাখতে দিব না, আমি ওর মারে অনেকবার বলছি যে ওর ছেলের আমি ওর অর্ডার মানে অনেক মালিক টাকা পয়সার মালিক করবে কিন্তু আমার ওই ছেলেরা লাগবে, তো এরপরে অনেক কিছু করার পরে আমার উপর প্রায় আমি এক দুই মাস আমি অসুস্থ ছিলাম, জ্বর ছিল অনেক কিছু, তারপরে এখন মোটামুটি ভালো, বাট এখন যেটা সমস্যা যেটা মানে আমি যখন এখন একা থাকি একদম একা, মানে আমার একটা বাড়ি হলো জিঞ্জিরা নদীর ব্যাপার, ওখানে যখন আমি একা থাকি মানে একা থাকলে আমার মনে হয় যে কিছু একটা সামথিং, একা ঘুমাইতেছি আর আমি একাই ধরে ঘুমাইতেছি, আমার বেটের বাম দিকে মানে আমার পিছনে জানলা,
তারপরে এসছেন, থ্যাংক ইউ আপনাকে এত কষ্ট করে আসার জন্য, আমরা একটা কি ব্রেকে যাব নাকি একটা খবর দিব, একটা মানে স্পেশাল খবর দিব, সেই খবরটা দিয়ে দিই আগে, সেটা হচ্ছে যে আপনারা মানে সুমন ভাই আজকে আমাদের সাথে সাথে আছেন এবং ভৌতিক টিম পুরোই সাথে আছে, সুতরাং আপনারা ইচ্ছা করলেই এসএমএস করে আমাদের কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন যেগুলো আপনাদের ছিল, যেগুলো আমি এতদিন উত্তর দিতে পারিনি, পড়েছি আপনাদের এসএমএস গুলো, সেই এসএমএস গুলো করে ফেলতে পারেন। আমি দেখতে পাচ্ছি যে রাসেল এসএমএস করেছেন, নিশি এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাকে চাপাবাজ ভূত, রানা রবিন এসএমএস করেছেন, অপুর এসএমএস করেছেন, মাহমুদুল হাসান এসএমএস করেছেন, অহনা গরিব ভূত এসএমএস করেছেন, সুস্মিতা এসএমএস করেছেন, এছাড়াও সাদ্দাম, তারপরে ভদ্রভূত, পলাশ, তারপরে মারিয়া, সার্জিল সহ আরো অনেকে। যাই হোক, আমরা একটু সুমন ভাইয়ের কাছে কিছু শুনি কথা। সুমন ভাই অনেকদিন পরে, ব্যস্ততা কমেছে এবং সুমন ভাই এসেছেন। সুমন ভাই, আসলে সবাই আপনাকে অসম্ভব মিস করেছে, অসম্ভব।
আচ্ছা, আমাকে মিস করা উচিত না অ্যাকচুয়ালি, আমি তো ছেলে, আমাকে মিস্টার করলে ভালো হয়,
মিস্টার করলে
ভালো, মেয়েদের করে
একদম একদম।
হ্যালো এভরিওয়ান, আমি সুমন, এলআরবি ব্যান্ডের, সরি, থুকু অর্থহীন ব্যান্ডের সুমন, বাট গোতিস টিমের সুমন অ্যাকচুয়ালি।
সেটাই,
হোপফুলি সবাই ভালো আছে। আজকে একটু পরে আমরা এইসব ব্যাপার সব যা করি আর কি তাই করবো। ইনফ্যাক্ট আমি আজকে একজন গেস্ট নিয়ে এসেছি, তার দুটা ইন্টারেস্টিং ঘটনা শুনেছিলাম, খুব ভালো লেগেছে, সো ওগুলোতে ডেফিনেটলি আমরা যাবো কিছুক্ষণ পরে।
ওকে, সো সুমন ভাই, মানে এখন
আমি আরেকটা একটা টিম করি, সেটা হচ্ছে যে ওয়ারফেজ ব্যান্ডে যখন ছিলাম তখন ওখানে আমি একটা গানই গিয়েছিলাম অ্যালবামে, অসামাজিক অ্যালবামে, গানটার নাম ছিল প্রতিচ্ছবি।
আচ্ছা,
সো ওই গানটা নতুন করে একটা আনপ্লাগড একটা ভার্সন রেকর্ড করেছি গতকালকে, আমি আর আরমান, খুব আমার খুব ছোট ভাই, খুব ভালো কিবোর্ড বাজে, সে পিয়ানো বাজিয়েছে, আমি গানটা গিয়েছি, তো ওটা আমি আজকে নিয়ে এসেছি একটু আগে।
গ্রেট নিউজ,
সার্ভারে বোধহয় ঢুকানো হয়ে গেছে। সো ওই গানটা আমরা আজকে কতক্ষণ পরে ছাড়বো, বাট ওই আরমান তার কিছু গল্প বলার পরে তারপর গানটা ছাড়বো।
আলহামদুলিল্লাহ, আরো ভালো একটা নিউজ। ওকে, এবং মানে আজকে তার মানে সবকিছুর দিক দিয়ে আমি যেটা বলছিলাম যে আজকে সবকিছুর দিক দিয়ে স্পেশাল, সো তাহলে আমরা একটা ব্রেক নিয়ে নিই না, একটা ছোট একটা ব্রেক নিয়ে ফিরে আসি। আর চলছে ভূত এফএম, আর আপনারা এসএমএস করছেন আমাদেরকে, ডিজে ভূত এসএমএস করছেন, কালো ভূত এসএমএস করছেন, ভূত কিপার এসএমএস করেছেন, লাদেন ভূত এসএমএস করেছেন, লাদেন ভূত এসএমএস করে আবার লিখেছেন যে ওয়েলকাম সুমন ভাই।
আচ্ছা, থ্যাংক ইউ।
ওকে, আমাদেরকে এসএমএস করেছেন স্মোকার ভূত, এসএমএস করেছেন আমাদেরকে রিফাত, এছাড়াও এসএমএস করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি যে হ্যাঁ এরকম গরিব ভূত আবারও এসএমএস করেছেন, লাদেন ভূত নামে অনেকে এসএমএস করছেন দেখতে পাচ্ছি, রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে সেই জন্য হয়তো আপনারা সবাই এসএমএস করছেন, এছাড়াও এসএমএস করছেন লুঙ্গি পরা ভূত এসএমএস করছেন আমাদেরকে। সো স্টে টিউন, আমরা আর একে সব নামগুলোই পড়বো যে সমস্ত নাম আপনারা পাঠাচ্ছেন, এবং জিব্রান ভাই আছেন রেগুলার যেরকম করেন, জিব্রান ভাই লাস্টে একটা নাম সিলেক্ট করেন যেটা আপনার সবচেয়ে ভালো হয়।
আজকে থেকে ফর দ্য রেস্ট অফ দ্য মান্থ আমি কোনো কথা বলবো।
ওকে, এটা কোনো কারণ আছে সাকিব ভাই? এটা কি কোনো কারণ আছে নাকি সাকিব ভাই? কি মানে
তুই তো চাওনার প্রথমে আসি আমার এখানে,
আজকে শ্যাম্পু করতে ভুলে গেছি।
আমাদেরকে ভূত বউ এস এম এস করেছেন, 424 ঘোস্ট এস এম এস করেছেন আমাদেরকে, এছাড়াও আরো অতৃপ্ত আত্মা, তারপরে হচ্ছে হিমেল ভূত, এরকম অনেকেই এস এম এস করছেন আমাদেরকে, বিন লাদেন ভূত এস এম এস করছেন আমাদেরকে। সো আমরা এখন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই, এবং সুমন ভাই কোন দিক থেকে শুরু করবো আজকে?
আজকে কোন দিক থেকে, আমি তো তোমার ডান দিকে আছি, তোমার বাম দিকে তো কেউ নাই, ডান দিক থেকে শুরু,
ডান দিক থেকে শুরু করি।
ওকে, না যেটা বলছিলাম একটু আগে, আমি অ্যানাউন্স করেছি যে আজকে আমরা দুজন গেস্ট নিয়ে এসেছি, আরমান আর রিয়াদ, দুজনই মিউজিশিয়ান বাই দ্য ওয়ে, একজন ড্রামার, একজন অ্যাকচুয়ালি দুজনেই ড্রামার, আবার একজন ইদানিং মিউজিক প্রডিউস করছে এবং হি ইজ ডুইং প্রিটি গুড। আরমান, তোমার কয়েকদিন আগে আরমান আমার বাসায় এসেছিল, আমরা কফি রুমে বসে আড্ডা দিচ্ছিলাম, তখন সে আমাকে দু একটা গল্প বললো, খুব ইন্টারেস্টিং লেগেছে, তারপরে তাকে বললাম যে তাহলে আসো আমাদের গল্পগুলো শোনাও আর কি। তো আরমান তুমি স্টার্ট করতে পারো আর কি। ফার্স্ট থেকে
এটা হচ্ছে 2006 এর কাহিনী, তখন লাইক অনেক ডিপ্রেশনে ছিলাম, তো সারাদিন একা রুমের মধ্যে বসে থাকতাম, স্পেশালি ঘটনাগুলো রাত্রি তিনটার দিকে ঘটতো, তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে। একদিন খুব বেশি মন খারাপ, তেমনি চেয়ারের মধ্যে শুয়ে আছি, হঠাৎ করে দেখি মানে চোখ বন্ধ, তো হঠাৎ করে দেখি একটা সাদা পর্দার মতন কি জানি চোখের মধ্যে, মানে একটা ফ্ল্যাশ লাইট যেরকম জ্বললে চোখের মধ্যে লাগে, তো চোখটা খুললাম, খোলার পরে হালকা করে দেখি বুকের মধ্যে আপনার ছোট একটা মানে 7-8 ইঞ্চি সাইজের একটা মানুষের মতন বসা, তো আমি ওটা দেখে আমার চোখ বন্ধ করে ফেলছি, মানে মনে হয়েছে যে হয়তো জাস্ট কিছু একটা চিন্তা করতেছি। তো পরে ডাক দিতেছে, বাট কোনো সাউন্ড, সাউন্ডটা মানে জাস্ট আমার কানের মধ্যে, এমনি কোনো এক্সটার্নাল সাউন্ড না। তো শুনতেছি তো কথা বলে যাচ্ছে উল্টাপাল্টা কথা, র্যান্ডম কথাবার্তা। তো পাঁচ মিনিট পরে যে সুরে টুরে পড়লাম, পরে দেখি চলে গেল। তারপর আপনার পরের দিন আপনার রাত্রে 3:30 দিকে, তখন আমার খালা পাশের রুমে শুয়েছিল, তো খালা আসছে রুমের মধ্যে 2:30 দিকে, এসে বলতেছে যে কি আম্মু, তোমার আম্মু বলতেছে নাকি তুমি এরকম উল্টাপাল্টা জিনিস দেখো, এগুলো তো সব ভুয়া। তো বলে টলে পরে আমি রুম থেকে বের করে দিছি, পাশের রুমে ঘুমাইতে গেছে। তো হঠাৎ করে 3:30-4 মধ্যে শুইতে আসছি, তো বিছানার মধ্যে দেখি পাশে, দেয়ালের পাশে একটা রেড কালারের একটা ফেস, মানে ফেসটা আমি ডিসক্রাইব করতে পারবো না, বাট ফেসটা এসে বলতেছে যে এখন কি হয় দেখো। তো তার 3-4 মিনিট পর শুনি যে পাশের রুম থেকে খালার চিৎকার। আমি দরজা খুলে দেখি খালার বুক থেকে একদম হাঁটু পর্যন্ত মানে লম্বা করে কাটে এবং রক্ত পড়তেছে সমানে। তো আমি চিৎকার দিয়ে আব্বু আম্মুকে ডাকলাম, তো আম্মু এসে তো সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছে। পরে আব্বু খালা চাচি আসছে পাশের ফ্ল্যাট থেকে, এসে খালাকে আমরা সাথে সাথে হসপিটালে নিয়ে স্টিচেস দেওয়া হলো। তো পরে যখন খালাকে জিজ্ঞেস করলো যে কি হয়েছে না হয়েছে, তো খালা বলতেছে আমি জানি না, আমি জাস্ট রুমের মধ্যে শুয়েছিলাম, পরে মনে হলো যে পানি খাবো, তো জাস্ট উঠছি, হঠাৎ করে কোথায় জানি বাড়ি খাইলাম মনে হয়, তারপর তো মাটিতে পড়ে গেছি, রক্ত সমানে পড়তেছিল। তো পরে আম্মুকে বললাম যে আমি তো রাত্রে এটা জানছি, 5 মিনিট আগেই জানছি যে এরকম খালার কি একটা হবে, তো আমার বাসায় কেউ কথা বিশ্বাস করে না তেমন একটা। তো তার কয়েকদিন পরে আবার একটা সেম ঘটনা, আম্মুকে আগের দিনই বলছি যে খালার তো এরকম একটা সমস্যা হবে, আমি কেমনে জানি শুনে ফেলছি রাত্রে এটা। তো আম্মু পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে দেখি। ঠিক সকালবেলা আমি আম্মুকে যেইভাবে কাহিনীগুলো বলছি, সকালবেলায় খালা ফোন করে আম্মুকে একই কাহিনীগুলো বলছে। তো তখন আম্মু মনে করছে যে হয়তো কিছু আছে একটা বাসায়। আম্মু গিয়ে আপনার হুজুর টুজুর ডেকে আনছে, তো উনি কতক্ষণ সুরা টুরা বাসায় পড়ে টুরে বললো যে রুম লক করে দিছে, আর কোনো সমস্যা হবে না। ওই দিনই রাত্রে 2:00 শুয়ে আসি, হঠাৎ করে এরকম একদম, তখন চোখ খোলাই ছিল, দেখলাম সাদা একটা পর্দা সমানে রুম থেকে নড়তেছে। তা আমি তখন মানে মনে হইলো যে আমাকে বলতেছে যে মাটিতে বসতে, তা মাটিতে বসলাম। তো এসে সমানে চোখের সামনে মনে হচ্ছে ছুরি নিয়ে যেতেছে বা তলবার নিয়ে, মানে জাস্ট ভয় দেখানোর চেষ্টা করতেছে। তো আমি নিজে নিজেই হাসতেছিলাম। তো যখন অনেকক্ষণ হাসলাম, তারপর চুপ হয়ে গেল, কোনো আর কিছু দেখিনি, এরপরে বসে নর্মালি আমার সাথে কথা বলতেছে যে আমি তোমাকে এইসব পাওয়ার দিতে আসছি, তুমি যদি বাইরের কোনো মানুষ এগুলো বলো তাহলে আর তোমার সাথে এগুলো কিছু থাকবে না। তা আমি আর বাসার কাউকে কিছু বলি নাই। তো ওইভাবে প্রত্যেক দিন রাত্রে এরকম করে আসতো, কথা বলতে এক একটা ইনফরমেশন দিত, যেমন আমার এক ফ্রেন্ডের বাবা মারা যাবে কয়েকদিন পর, এটা আমি আগেই জেনে গেছি, প্রায় 14 জানছি যে 21 মারা যাবে। তা আমি সাথে সাথে আন্টিকে গিয়ে বললাম যে আঙ্কেলের তো মানে আঙ্কেল তো হসপিটালাইজ, বাট আমার মনে হচ্ছে আঙ্কেল বাঁচবে না, মারা যাবে 21। তো ফ্রেন্ডের সাথে আমার এটা নিয়ে কথা কাটাকাটি, সে ঠিক 21 রাত্রে আমার ফ্রেন্ডের বাবা মারা যায়। তারপর থেকে আমি মানে প্রত্যেক দিন রাত্রে বসে আমাকে যেগুলো বলতো যে কিভাবে প্র্যাকটিস করতে হবে না করতে হবে, আমি সব বসে ওগুলো প্র্যাকটিস করতাম এবং আওয়াজ শুনতাম। তো একদিন রাত্রে যেটা হলো সবচেয়ে বেশি ভয় পেয়েছি, আমি শুয়েছিলাম, লম্বা হয়ে শুয়েছিলাম, তা আমি কোলবালিশ আমার সাইডে ছিল, তা আমি এমনি শুয়ে উপরে সিলিং এর দিকে তাকাইছি, হঠাৎ করে মনে হলো পায়ের সামনে কে জানি বসে আছে। তো চোখটা জাস্ট পায়ের সামনে নিচে দেখি মানে হাঁটুর উপরে একজন বসে আছে, চুলগুলো একদম মাথার থেকে পা পর্যন্ত, এবং ফেস দেখি নাই, জাস্ট চুলগুলো দেখছি মাথার থেকে পা পর্যন্ত। আমি জাস্ট দরজা মানে দৌড় মারছি, এক দৌড়ে দরজা খুলে চিৎকার দিয়ে আম্মুকে ডাকছি। পরে দেখলাম যে আপনার আম্মু আস্তে আস্তে গেট খুলতে খুলতে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। তো আম্মু যখন বললো কি সে, তো আম্মু নাকি আমার রুমে আসছিল, তো আম্মু ভয় নাকি আমার রুমে অজ্ঞান হয়ে পড়ে গেছে। পরে আব্বু উঠাইলো সবাইকে, তারপর হুজুর ডেকে আনলো আবার, পরে আমাকে নিয়ে গেছে এক হুজুরের কাছে, উনি বললো যে আপনার ছেলে তো মনে হয় সমস্যা আছে, তো একটা হাতে কালো কাপড় বেঁধে দিছে, তো বললো যে এটা করার পরে এখন আর কিছু আসবে না ওর সাথে। আম্মু নাকি রুমে কি যেন একটা সেন্স ফিল করছে যে একটা ঝামেলা কিছু একটা। তো পরে ওই হুজুর কালো কাপড় বেঁধে দেওয়ার পর এবং বলছিল যে ওকে যাতে রাত্রে একা না রাখা হয়, ওর সাথে যাতে একজন থাকে। তো আম্মু আসতো প্রায় মাসতে, বাট আমি আম্মুকে বের করে দিতাম রুম থেকে, বের করে দরজা লক করে বসে থাকতাম। তো বুঝতে পারতাম যে একজন আছে আমার সাথে কথা বলতে চাচ্ছে, বাট পারতেছে না, জাস্ট বিকজ অব দ্যাট ওই কালো কাপড়ের জন্য। তো আমি নিজের থেকে আবার খুলে ফেলছি কালো কাপড়টা, খুলে পরে দেখলাম বললো যে আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি, বাট আমি তোমার সাথে থাকবেন, তোমার যতদিন লাগে উপকার করব। তো আস্তে আস্তে এরকম করে ওইটা নিয়ে যত প্র্যাকটিস সম্ভব হয়েছে, রাত্রে ধরেন বসে কথা বলা, কমিউনিকেট করা, তো অনেক কিছুই করছি ওইটা নিয়ে। ইভেন আমার অনেক পরিচিত মানে লাইফে পার্সোনাল কিছু প্রবলেম ছিল, ওইগুলাও এই এটাকে আমি জিন বলবো না কি বলবো জানি না, বাট ওই ওইটার হেল্প নিয়ে আমাকে যা যা ইনফরমেশন দিত যে ওর এইটা করলে হেল্প হবে বা ওর ওইটা করলে হেল্প হবে, এরকম অনেক কিছু করতাম। তো করে একটা টাইমে গিয়ে মানে সার্টেন টাইমে গিয়ে প্র্যাকটিস বন্ধ করে দিয়েছিলাম এটা। তারপর এখনো মাঝে মাঝে হয়, যেমন এখনো কয়েকদিন আগেও সোনাইকে বলছি যে রাত্রে রুমের মধ্যে শুয়েছিলাম, তো হঠাৎ করে আপনার দরজা খুলতেছে বন্ধ হচ্ছে, খুলতেছে বন্ধ হচ্ছে। আমি রাগের চোটে কিছুক্ষণ তাকে একটু ভয় পেলাম, পরে চিন্তা করছি ভয় না পেয়ে কিছু একটা বলি চিৎকার দিয়ে, তা একটা আওয়াজ করলাম, পরে দরজাটা একদম খোলাই ছিল, পরে আবার বন্ধ হয়ে গেছে দরজাটা। তার পাঁচ মিনিট পর আবার খুলতেছে, আস্তে করে বন্ধ হচ্ছে। তা আমি আর কোনো পাত্তা দিই না, আমি টিভিটার সাউন্ড বাড়ায় লেপটা গায়ে নিয়ে শুয়ে কোনোভাবে টিভি দেখতেছিলাম যাতে এটা অ্যাভয়েড হয় ব্যাপারটা।
এই স্টোরিটা শোনার সময় আমি তোমাকে একটা স্টোরি বলছিলাম, আমার সিঙ্গাপুরে একটা হোটেলে ছিলাম, ওই স্টোরিটা মোস্ট প্রবলি আমি আগে বলছি, মোস্ট প্রবলি এটা অনেক পুরনো স্টোরি। একবার সিঙ্গাপুরে একটা হোটেলে ছিলাম, হোটেলটার নাম ছিল গ্র্যান্ড সেন্ট্রাল, এটা ওই অর্চার্ড রোডের সামনে, বাট হোটেলটা খুব সস্তা ছিল কোন একটা কারণে, মানে অর্চার্ড রোডের কাছে এরকম একটা হোটেল $100 নিচে, এটা তখন এরকম থাকতো না, এটা আমি বোধ হয় $75 পার নাইট এরকম আমি পেয়েছিলাম। তা ওখানে গেলাম, রাতে উঠলাম হোটেলে, আমার কাজটা শেষ করার পর রাতে আমি তখন ওই সময় সিক্স সেন্স মুভিটা জাস্ট রিলিজ হয়েছে, এটা ওই সময়ের কথা আর কি,
অনেক আগে।
হ্যাঁ, তো সিক্স সেন্স মুভিটা দেখছে, দেখে রেখে রাতে লাস্টে এসে রাতেওয়ালা বিছানায় শুয়েছি সব ঠিকঠাক, হঠাৎ করে যে টুকটাক আওয়াজ হচ্ছে আর কি রুমের মধ্যে, সিলিং এর মধ্যে কেউ কিছু টোকা দিচ্ছে, বা মানে রুমে রাত্রেবেলা আমরা ঘুমানোর সময় মাঝে মধ্যে একটা আওয়াজ হয় না টুকটাক, ওরকম আওয়াজ। তা আমি ফার্স্ট কোনো অ্যাটেনশনই দিইনি আর কি, কিন্তু কিছুক্ষণ পরে যে সিক্স সেন্স দেখছি একটু ভয় ভয় একটা অন্যরকম লাগছে, তখন এরকম টুকটাক একটা আওয়াজ হওয়ার পরে যে আর্মনের কথাটা শুনে, যে আমি তখন যেটা করলাম যে ভয় তাড়ানোর জন্য আমি খুব জোরে জোরে বললাম, যে একটা গালি দিয়ে বললাম যে কি আওয়াজ করতে করলে জোরে কর, এগুলো কি এরকম একটা কথা, মানে বইটা আমি শেষও করতে পারিনি, ঠিক এরকম একটা আওয়াজ টাক 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 এরকম তিন চারবার টাক 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 এরকম একটা আওয়াজ আছে, ওইটা হওয়ার পর আমি ভয় পেয়েছি, আসলে ভয় পেয়েছি।
এবং এটা নিশ্চয়ই জোরে, আরো জোরে,
জোরে, বেশ জোরে, মানে সিলিং এর মধ্যে কেউ অ্যাজ ইফ সিলিং এর মধ্যে কেউ বাড়ি দিচ্ছে একটা কাঠ বা কিছু দিয়ে, মানে টাক 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 এরকম একটা আওয়াজ। এইটা শোনার পর আমি ভয় পেয়েছি, আমি সাথে সাথে বিছানায় বসে গেছি, বসে যাওয়ার পরে আমি চিন্তা করছি যে কি করা যায়, আওয়াজ তো হলো এখন কি করবো, এটি করে এটা। তারপরে তারপরে কিছুক্ষণ পরে আবার মানে একটু পর আমি বুঝতে পারলাম যে আমার ভয়টা আস্তে আস্তে বাড়তেছে, মানে আর কোনো আওয়াজ হয় নাই, বাট ভয়টা আস্তে আস্তে বাড়তেছে, যখন বাড়া শুরু করছে তখন আমি চিন্তা করছি যে সামথিং ইজ রং, মানে কিছু একটা রুমের মধ্যে কোনো একটা প্রবলেম হচ্ছে। আমি তখন ভয় তাড়ানোর জন্য যেটা করলাম, রুম সার্ভিসে কল করলাম, কল করে বললাম যে আমার এখানে স্যান্ডউইচ পাঠাও, সো দ্যাট একজন আসে রুমের মধ্যে, কিছুক্ষণ পরে স্যান্ডউইচ নিয়ে আসলো, যে স্যান্ডউইচ নিয়ে আসলো তার সাথে আমি খামাখা গল্প করা শুরু করছি, আচ্ছা এই হোটেলটা কতদিনের, কি ব্যাপার না ব্যাপার, কোনো প্রবলেম আছে নাকি, বলে না কিছু না, তুমি বলছো কিছু নেই এই টাইপের। তখন ও বললো আমাকে ইয়ে দিল যে সাইন করো, আমি বললাম যে আমি তো সাইন করবো না, আমি ক্যাশ দিবো, এনা বলে ক্যাশ দিছি, সো দ্যাট একটা বড় নোট দিছি, টাকাটা ভাঙার উপরে আসে, মানে সেকেন্ড টাইম নামার জন্য আসতে, সেকেন্ড টাইম দেওয়ার আসে, এই জন্য আমি তাকে ক্যাশ দিলাম, সে নিচে চলে গেল, যাওয়ার পর আবার কতক্ষণ পর উপরে আসলো, তারপরে ওর সাথে গল্প করছে, ও বিরক্ত হইতেছে আমি বুঝতেছি, বাট আমি ওরা ছাড়তে যাচ্ছি না, বলতে পারতেছি না যে ভয় পেয়েছি, এরকম একটা অবস্থা। কতক্ষণ পরে কথা বলার পরে সে চলে গেল, চলে যাওয়ার পরে আমি আচ্ছা ঠিক আছে স্যান্ডউইচ ট্যান্ডুইচ খেলাম পেলাম খেয়েটা, তারপরে আবার শুইলাম, শুয়ে পড়ছি, ওই ভয়টা কিন্তু যায় নাই, তখনও মানে কেমন একটা ভয় লাগছে। তারপরে হলো সবচেয়ে আলটিমেট জিনিস আর কি, হঠাৎ করে আমি বুঝলাম যে আমার বাথরুমের কল কেউ ছাড়ছে আর কি, বাথরুমে কল ছাড়ার আওয়াজ, ওইটা শোনার পরে আমি মানে তখন আসলে ভয় পেয়েছি, যে বুঝতেছি যে আমি দরজাটা খুললে সেরে হয়তো বা কেউ কল ছেড়ে রাখছে এরকম একটা সিচুয়েশন। আমি অনেকক্ষণ বসে আছি, একটু পরে কল ছাড়ার আওয়াজ বন্ধ হয়ে গেল, আমি বসে আছি, তারপর চিন্তা করলাম যে এখন বাথরুমে ঢুকি, এখন তো কল বন্ধ করছি, বাথরুমে ঢুকলাম, এরকম কিছু নাই, সাথে সাথে আমি যেটা করলাম বাথরুম থেকে আবার বের হয়ে আমার কাপড় চাপড় যা ওয়ার্ড্রোবের মধ্যে রাখছিলাম সব ঢুকে আবার সুটকেসে ঢুকেলাম, সুটকেসে ঢুকে সুটকেস লক করে লাইটের জ্বালা বসে আছি যে সকালটা হবে আর আমি বের হয়ে যাবো। তারপরে সকাল হওয়ার সাথে সাথে আমি জাস্ট রিসেপশনে ব্যাগটেক নিয়ে বললাম যে আমার চেক আউট বইলা, তারপর অনেক অনেক বেশি টাকা দিয়ে একটা ভালো একটা হোটেল উঠলাম আর কি, তারপর থেকে কানে উঠছি যে এইসব জায়গায় এরকম সস্তা হোটেল উঠবো না, যেখানে কি ব্যাপার থাকে। তারপরে আমি ঢাকায় আসার পরে তখন আমি কম্পিউটারের বিজনেস করতাম, তো আমার আরেকজন ছিল সেও খুব বড় একটা কম্পিউটার ফার্মের ওয়ান অফ দ্য ওনার্স, সিঙ্গাপুরে তার বিজনেস আছে আর কি, তো ওর সাথে একদিন কথা বলতে বলতে গল্প করছিলাম, তখন আমি বললাম যে ইয়ে যেরকম গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে কখনো উঠছেন নাকি, বলে আরে না 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 ওইটা তো ইয়ে হন্টেড হোটেল, ওখানে উঠি না। ও আমি বললাম যে মানে কি, বলে যেন এটা ওই সিঙ্গাপুরে এটা একটা ইয়ে আছে যে ওই হোটেলের মানে একটা সার্টেন একটা জায়গা আছে যেখানে কয়েকটা রুমের মধ্যে নাকি সমস্যা টমস্যা হয়, মানুষজন নাকি থাকতে থাকতে প্রবলেম হয়।
আচ্ছা,
দেখবেন যে ওই হোটেলটা সস্তা। আমি বললাম হ্যাঁ, ওই হোটেলটা কিন্তু অনেক সস্তা, ওই $75 বা এরকম ইয়েতে এই হোটেল পাওয়ার কথা না। এবং তারপরে ওই হোটেল আমি আর কখনো উঠি নাই, বাট তারপরে আমি দেখছি হোটেলটা ভেঙে আবার রিনোভেট করে বড় সড় করে এখন চেঞ্জ করছে।
আচ্ছা,
আর বাইরে আমি যেই রুমে ছিলাম রুমের নাম্বার আমার মনে নাই, বাট আমি কত কোন ফ্লোরে ছিলাম জানি না, বাট অনেক লম্বা প্যাসেজ, তো লাস্ট মাথায় ডান দিকে সেকেন্ড লাস্ট ডান দিকে রুমটা ছিল, বাট এরপরে আর ওখানে হয় নাই, বাট হঠাৎ করে গল্পটা মনে পড়লো তাই বললাম আর কি।
ওকে,
খালার সাথে ঘটছে রিজন হচ্ছে মানে আমাদের নানার সাইডে, আমাদের মানে আম্মুর সাইড হচ্ছে ইরানের, তো নানার সাইডে নাকি আপনার নানা এরকম নানার কাছে নাকি জিন ছিল, মানে বড় নানার কাছে। তো আমার আমরা আমাদের ফ্যামিলির মধ্যে আমরা জাস্ট তিনজনই তুলার আসির, সেটা হচ্ছে আমার বড় নানা আর আমার আরেক খালা আর আমি, ওই সাইডের ফ্যামিলি ইরানের। এই খালা যে খালা আসছিল আমার বাংলাদেশে, উনি সবসময় এগুলো ফাইল দেমে করতো এগুলো নিয়ে, বা মানে উল্টাপাল্টা কথা বলতো, এরকম যেরকম যখন আমি বলি যে জিনের কথা যেরকম আমার সাথে কিছু আছে, তো এগুলো গালাগালি করে রুম থেকে চলে যেত, আবার একটু পর ঢুকে দরজা খুলে বলতো পাগল পাগল এরকম করতো। তো আমার খুব জিদ উঠতো যে কিছু একটা হোক খালার সাথে, দেখুক যে মানে অ্যাটলিস্ট কিছু আছে, বাট আমি চাইনি যে মানে ইন্টেনশনালি আমি কখনো চাইনি যে খালার কোনো ক্ষতি হোক। পরে যখন খালা রুমে গেছে, তখনই আমি চেহারাটা দেখার পর আমি জাস্ট দেখছি আমার রুমের নিচে লাইট জ্বলছে একটা, মানে আমাদের করিডোরের ওইখানে একটা লাইট আছে, তো ওই লাইটটা জ্বলছে। তা আমি ভাবছি হয়তো আব্বু উঠে আসছে, নর্মালি আব্বু রাত্রে 2-3টার দিকে উঠে, তা আমি ভাবছি হয়তো আব্বু উঠে আসছে। একটু পর দেখি যখন চিৎকার দিছে, তখনই বুঝছি যে কিছু একটা, আর তার আগে একটা ফেস দেখছি, আর ফেসটা ছিল আপনার রেড কালারের একটা ফেস, মানে অনেক চাপানো, মানে চেহারাটা অনেক চাপানো, চোখ আর কি অনেক। তখনই আমি বুঝছি যে কিছু একটা হবে। ইনফ্যাক্ট যত নিউজ পেয়েছি, ধরেন আমার ফ্রেন্ডের বাবা মারা যাবে বা আরো খালার কোনো প্রবলেম বা আত্মীয়দের, ওই সবসময় রেড ফেস দিয়ে দেখছি, বাট একটা জাস্ট ডেট আসছিল যেটা আমার বন্ধুর বাবা মারা যাবে যখন, তখন ডেটটা আপনার দেয়ালের মধ্যে লেখা ছিল এবং একটা কালো কালি দিয়ে মানে কয়লার কালির মতন একটা ডেট লেখা ছিল, 21। আমি ওই দিন বুঝি নাই যে আমার ফ্রেন্ডের বাবা মারা যাবে, এটা আমি বুঝছি তার পরের দিন রাত্রে, যেটা আমার ফ্রেন্ডের বাবার জন্য হয়তো জমি মারা যাবে।
ভয়াবহ ব্যাপার এটা।
কোশ্চেন, কোন সময় জিজ্ঞেস করা হয়নি যে ওয়াই ইউ, কেন তোমাকে বলা হচ্ছে এগুলো?
না, এগুলো মাথায় কখনো আসে নাই। মানে আমি যা শুনছিলাম যে একজনের কাছে গেছিলাম, তো উনি বলছিল যে তখন একটা আমার লাইফে ঝামেলা হয়েছিল, তো ওই ডিপ্রেশনে ছিলাম অনেক বেশি। ইনফ্যাক্ট এইগুলো শুরু হওয়ার আগে আমি একটা বাসায় গেছিলাম এক আঙ্কেলের, ও হচ্ছে র্যাবের একজন চিফ, তো উনি আব্বুর কাছে এসে বলতেছে যে আমার তো এরকম বাসায় জিনটিনের সমস্যা হচ্ছে, তো আমরা এটা নিয়ে খুব হাসাহাসি করছি। তো আমি আঙ্কেল নেক্সট টাইম হইলে বললেন আমরা হ্যান্ডিক্যাম নিয়ে যাবো ভিডিও করতে। তো উনি একদিন আমাকে ফোন দিছে দুপুর 1-2টার দিকে, তো আমি সাথে বলছে বাসা উল্টাপাল্টা হচ্ছে, তুমি তাড়াতাড়ি আসো। তো আমি হ্যান্ডিক্যাম আর মোবাইলে 2টা ভিডিও ক্যামেরা অন করে জাস্ট গেটতে যখন উনি খুলছে, তো আপনার এখানে গেট, ওইখানে একটা দূরে একটা গ্লাস রাখা ছিল, গ্লাসটা ছুঁড়ে আমার পায়ের সামনে এসে ভাঙছে একদম ওইখান থেকে, কোনো লোকও দাঁড়ায় ছিল না, তখন ভিডিও অন করা ছিল। আমি ঢুকলাম বাসার ভিতরে, তখন দেখি আপনার দেয়ালে, আমার বাম দিকে ছিল দেয়ালটা, তো এই দেয়ালের মধ্যে আপনার একটা এরকম ছবি মূর্তির মতন, মানে লম্বা একটা মূর্তি, 2 হাত ছড়ানো, 2 পা ছড়ানো, মাথার মধ্যে এরকম একটা দাগ টানা একটা মূর্তি, অটোমেটিক এসে মানে আঁকছে আর কি, ওইটাও সেম ওই মানে কালো কালি দিয়ে লেখা। আমি ওইটাতে ভিডিও করতেছি, তো আঙ্কেল আমাকে ডাকতেছে, বলে সামনের রুমে আসো, দেখো এখানে জিনিসপত্র উল্টায় পড়তেছে। তো আমি যেই সামনে যাবো, ক্যামেরাটা এদিক ঘুরে সামনে নিতে গেছি, তাকায় দেখি যে মানে বুঝছি যে একটা কিছু টেনে নিয়ে গেছে, দেখি যে আপনার খামচির মতন, মানে একদম আঙ্গুলের দাগ, দেয়ালের চোয়াল টেনে এরকম ওই পিকচারটা উঠায় নিয়ে গেছে। তো আমি আঙ্কেলকে ডাকছি, বলে এগুলো তো প্রত্যেক দিনই হচ্ছে, তুমি এটা দেখে যাও। ভিতরে ঢুকছি, দেখি আপনার আলমারি বন্ধ, বাট কাপড় চুপড় সব ছিটানো বাইরে। তারপর একটু পরে যখন পিছিয়ে আসছি, আঙ্কেলের পাশে অনেক লোক ছিল, আরো আন্টি ছিল, মুরব্বীরা ছিল, তো ওনারা ওইখানে এক রুমে কোরআন শরীফ পড়তেছিল পাশের রুমে। হঠাৎ করে দেখি আপনার মাটির থেকে আঙ্কেলের একটা সম্ভবত শার্ট নাইলে লুঙ্গি হবে, সিলিং এর সাথে গিয়ে আপনার এই ফ্যানের যে নট থাকে, নটের সাথে প্যাচ খেয়ে নিচের থেকে আগুন ধরতেছে। তা আমি ওইটা সাথে সাথে ভিডিও করতেছি, আর বাসার মানুষজন চিৎকার দিতেছে। পরে আঙ্কেল বলছে এই বাসায় থাকা যাবে না, বের হওয়াটাই সেফ। যখন বের হব, তখনই আরেকটা ছবি আসছে দেয়ালের মধ্যে একই কালি দিয়ে, আপনার তখন আসছে 3টা ছবি, 2টা একটা ছেলের ছবি আসছে, একটা মহিলার, এবং মানে মহিলার আবার এদিক দিয়ে এরকম একটা আঁচল টানা ছিল যে ছবিটা আসছে, আর একটা ছোট বাচ্চার ছবি, পাশে ওনাদেরই বাসার ড্রয়িং, মানে ওনারা যে বাসায় থাকেন একদম ওই বাসার পুরো সেই পাকা, তো ওইটাতে ক্রস সাইন দেওয়া বাসাটাতে, আর বাকি 3টা মূর্তির ছবি ঠিক আছে। তা আমি ওটা ভিডিও করতেছি, যাচ্ছি একদম তখন ভিডিওর সামনেই পুরো আপনারই আবার সেম বেতে খামচি দিয়ে ছবিটা উঠায় নিয়ে গেল। পরে ওনারা আজমির শরীফ থেকে এক লোকের সাথে কথা বলতে গেছে, তখন বলছে যে এই বাসায় আপনার থাকতে নিষেধ করতেছে আপনাদেরকে, এই কারণে বাসার ছবিটা মানে উনি আবার নাকি এগুলো নিয়ে অনেক জানে। তখন বলছি যে এই বাসা ছেড়ে দেওয়াই আপনাদের জন্য বেটার। তো পরে ইনারা অনেক কিছু ঝুলায় রাখছিল বাসায়, কোরআন শরীফের সুরা, বাট কোনো কাজে হয়নি। পরে ওনারা বাসা ছেড়ে এখন আঙ্কেল থাকেন সিলেটে আর ওনার বাকি ফ্যামিলি থাকে মগবাজারে। আমি লাস্ট আপনার মানে আমার লাস্ট যাকে হেল্প করছে আমি ওনার নাম বলবো না, বাট উনি আমার খুব ক্লোজ ফ্রেন্ডের একজন খালা। তো উনি আমাকে ওনারও এই এই প্রবলেমগুলো ছিল। আমি ওনার উনি আমাকে একদিন রাত্রে দুইটার দিকে ফোন করে বলে আমি যখনই নামাজ পড়তে যাই আমি কাঁপতে থাকি, কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে যাই, পরে আমি নাকি উল্টাপাল্টা কথা বলি এটা আমার ছেলেমেয়েরা বলে। তা আমি আচ্ছা ঠিক আছে খালা আমি আসবো আপনার সাথে দেখা করতে। তা আমি পরের দিন আপনার শুক্রবারে 11টার দিকে গেছি ওনার বাসায় আমার আরেক ফ্রেন্ডকে নিয়ে। তা আমি বলছি খালা আপনি নামাজ পড়েন আমার সামনে, আমি আপনার পিছিয়ে বসে দেখি আপনার কি হয়। তো আমি রুম থেকে সবাইকে বের করে দিয়ে ওনার বেডরুমে বসেছিলাম, পিছনে বিছানাটা ছিল, তো আমি বসে আছি, উনি আমার সামনে মুখটা দিক করে, আমি দরজা লাগাই দিছি, লক করে দিছি। তো আমার হাতে একটা তসবিহ নিয়েছিলাম যে সুরা পড়ে, তখন জিন যেগুলো আমাকে শিখাই দিছে আমি ওগুলাই অ্যাপ্লাই করতাম। আমি দরজার পিছনে বিছনার পিছনে বসে আছি, তো খালা নামাজ পড়তেছে, যখনই আল্লাহ আকবর বলে হাতটা বাঁধছে তখনই কাঁপা শুরু করছে খালা, সমানে কাঁপতেছে। তো আমি বসে আছি যে খালা নামাজ শেষ হলে তারপর জিজ্ঞেস করবো। উনি যখন সালামটা ফিরাইছে তখন আপনার ভয়েস টোন চেঞ্জ হয়ে গেছে, মানে আপনার এরকম একটা ভয়েস টোনে সমানে নিঃশ্বাস নিতেছে। তখন নর্মালি কিন্তু আমার কখনো ভয় লাগেনি, বাট ওই দিন সবচেয়ে বেশি ভয় লাগছে। আমি বসে আছি, তো হঠাৎ যখন করতেছে ঘাটটা পিছনে ঘুরায় আমি সাথে সাথে দাঁড়ায় গেছি যে দরজা থেকে বের হয়ে অ্যাটলিস্ট বাসার লোকজনকে ডাক দিই। আমি উঠে দরজার সামনে যেতে গেছি, তো উনি খামচিতে আমার পা ধরছে, এক হাত দিয়ে বসা অবস্থায় পা ধরছে, আমাকে আর যেতে দিচ্ছে না এদিকে। আমি বারবার বলতেছি খালা আমি আরমান, আমি আরমান করতেছি। তো পরে বলতেছে উনি দাঁড়ায় গেছে, দাঁড়ায় চোখগুলো একদম রেড কালারের হয়ে গেছে, এন্ড ভয়েস টোন পুরো চেঞ্জ, মানে একটা লোকের ভয়েসের মতো লাগতেছিল। পরে বলে তুই তো এদের আত্মীয় না, এন্ড এমন একটা ভয়েসে মানে আমার লোম দাঁড়ায় যেতেছিল যে তুই তো এখানে তুই তো এদের আত্মীয় না, তুই আসছিস কেন বাঁচাইতে। আমি সাথে সাথে আমি ভাবছি যে হয়তো এখন যদি আমাকে মেরে ফেলে অ্যাটলিস্ট একটা কোনো প্রমাণ থাকুক যে ভিতরে কি ঘটছে। তা আমি মোবাইলটা হাতের মধ্যে নিয়ে রেকর্ডার অন করে পকেটে রেখে দিছি যে রেকর্ড হোক, যদি কোনো অঘটন ঘটে মানুষজন শুনবে। তো পরে চিৎকার দিয়ে বলতেছে, তা আমি কোনো মতে দরজা খোলার চেষ্টা করতেছি না, আমাকে টান দিয়ে মানে ধাক্কা দিয়ে বিছানার উপরে ফেলাই দিছে। পরে বলতেছে তুই এখানে আসছিস কেন, বের হয়ে যা এখন ঘর থেকে। তা আমি খালার দুইটা হাত ধরে কোনো মতে দরজা খুলছি, তখনই বাসার লোকজন আসছে, তো ওনার ছোট ছোট ছেলে মেয়ে আছে, তারপর ওনার মা আসছে। তো বলতেছে আই ও তার মানুষ গায়ে হাত দিচ্ছিস কেন তুই, তখন বলতেছে আই তুই তোরা চুপ থাক, ওকে আমি মেরে ফেলবো হ্যান ত্যান বলে টোলে। পরে আমি আপনার সাথে কথা বলেন, কোনো সমস্যা থাকলে আমি সলভ করে দিচ্ছি আপনার। তো উনি এমন কিছু কথাগুলো বলছে যেগুলো কেউই জানার কথা না, মানে ইভেন আমার বাসার লোকজনও জানার কথা না, কারণ ওগুলো একদম রুমের মধ্যে আমি একা কিছু কাজ করছিলাম। তো উনি বলতেছে তুই যদি এগুলো করে ভাবস যে তোর খালাকে বাঁচাইতে পারবি তুই ভুল বলে এরপর একটা হাসি দিছে, এন্ড হাসিটা মানে আমার কানের পর্দা পুরো ফেটে গেছে, এত চিৎকারের হাসি, মানে ওই হাসি শুনে আমি ইনফ্যাক্ট এখনো আমি এখনো ঘুমাইতে পারি না রাত্রে, কারণ প্রত্যেকবার
ইউ হ্যাভ দিস অন রেকর্ড।
আমার সেলটা একজনের কাছে আছে, আমার সেলটা কালেক্ট করতে হবে, আছে বাট রেকর্ডটা আছে আমার কাছে। তো পরে সমানে হাসতেছে আমি বলতেছি আমি আপনার কি দরকার বলেন আমি আপনাকে হেল্প করি। তখন উনি বললো যে আমার একটা আত্মা দরকার, আমাকে বলাইছে যে একটা আত্মা নিলে আমি বেহেস্তে চলে যেতে পারবো, তো আমার এই আত্মাটা দরকার। আমি ততক্ষণ ওনার ছোট আঙ্গুলটা ধরার চেষ্টা করতেছিলাম যাতে, কারণ আমি মানে রাত্রেবেলা আমাকে যখন আমি বসি তখন আমাকে জিন বলে যে বা যেটা ছিল আমার সাথে সেটা বলে যে যখন এরকম কিছু হবে ছোট আঙ্গুলটা ধরে একটা সুরা পড়তে। তো আমি যতবারই ওনার ছোট আঙ্গুল ধরতে যাই উনি আমাকে ধাক্কা দেয়, এন্ড আমাকে বলে ওই ভয়েসে বলতেছে যে চালাকি আমার সাথে করিস না, কারণ এগুলো আমি অনেক কিছু জানি আর আমাকে ধরা এত সহজ না। তা আমি বলছি আপনার যদি আত্মা লাগে আপনি আমার আত্মা নিয়ে যান। উনি সাথে সাথে আমার পুরো শরীরের সামনে এসে স্নিফ করা শুরু করছে, স্নিফ করে বলতেছে না তোর আত্মাতে অপবিত্রতার গন্ধ পাইতেছি আমি, আমার তোর আত্মা আমি নিতে পারবো না, আমার উনার আত্মাই দরকার। তো এরপর আমি একটা সুরা করে ফু দিচ্ছি, সমানে ফু দিতেছি, ওনার আন্টি মানে ওনার যে মা ছিল উনিও ফু দিচ্ছে, কোনো কাজ হচ্ছে না। পরে লাস্টে আরেকটা সুরা করে ফু দিচ্ছি তো অজ্ঞান হয়ে গেছে। আমার এই একটা জিনিস আছে যে আমি ধরেন কোনো ঘরে যদি কোনো জিন থাকে আমার শরীর গরম হয়ে যায় অনেক, মানে এটা এখনো থাকে যে এখনো কোনো জায়গায় যদি কোনো উল্টাপাল্টা কিছু থাকে আমার শরীর প্রচুর গরম হয়ে যায় এবং ঘামতে থাকি সমানে। তো যখন খালা অজ্ঞান হয়েছে আমি সবাই বলতেছি যে ঠিক হয়েছে, আমি বলছি না মনে হয় তো এখন আছে। তো হঠাৎ করে দেখি এদিক দিয়ে ঘামতেছি সমানে, আমি বলছি এখন আছে, সাথে সাথে আবার উনি উঠে গেছে, উঠে আবার চোখ লাল, তো হাসতেছে সমানে হাসতেছে, তিন চার মিনিটের মধ্যে উনি খালি হাসলই, মানে হাসা থামে না। পরে লাস্টে আমি মাথায় হাত বুলা দিচ্ছি যে খালা আপনি একটু সুস্থ হন, পরে আবার অজ্ঞান হয়ে গেছে, তার 10-15 মিনিট পর উনি উঠছে, তখন আর গরম লাগে না আমার, মানে অলরেডি তখন বাসার থেকে চলে গেছে। তো পরে আমি বলছি যে বলেন কিসে, বলে আমি তো জানি না কিসে বাট আমাকে বাঁচাও। পরে আপনার তিন মাসের মতন একটা কাজ করার পর উনি যখন পুরাপুরি সুস্থ, আমি ওনার পুরো ফ্যামিলিকে বলছিলাম যে আমার সাথে যাতে কোনো কন্ট্যাক্ট করা না হয়, এবং আমার সাথে মানে আমি আসছিলামও যে কোনোদিন আপনার বাসায় এটাও জানার দরকার নেই, মানে এটাও কখনো মনে করে না। যখনই ওনাকে হেল্প করতাম তখনই রাত্রে বাসায় আমার উল্টাপাল্টা কাজ হইতো। ধরেন আমি ওনাকে হেল্প করে আজকে বাসায় আসলাম, সাথে সাথে এসে দেখতাম আমার রুমের এই জিনিসপত্র এলোমেলো হয়ে আছে, বা আমি ঘুমাইতে যেতাম চোখের মধ্যে মনে হয় থাপ্পড় মারতেছে কেউ, যে অমুক অমুক জনকে হেল্প করতে যাস নিজে ঘুমাস কেন, তোর জাগতে হবে বলে চোখের মধ্যে বাড়ি দিত নে, এরকম প্রবলেম গুলো হতো।
আমি এই গল্পটাই প্রথমবার শুনছিলাম। গা গরমের ব্যাপারটা এটা কিন্তু মানে খুব কমন, এটা এটা আমার হয় যে কোন একটা জায়গায় গিয়ে যদি মনে হয় যে সামথিং ইজ রং তাহলে দেখি যে গা গরম হয়ে থাকে। ইনফ্যাক্ট
ভয়টা কাজ করে বলে কি মানে গাটা গরম হয় এরকম,
এটা এটাও ঠিক না। কজ আমরা এরকম অনেক জায়গায় গেছি যেখানে আমাদের ওই যে থার্মোমিটার থাকে আর কি, রুম টেম্পারেচার আমরা দেখি, আমরা এরকমও দেখছি যে রুম টেম্পারেচার চেঞ্জ হয়ে গেছে আমাদের ওই একটা জায়গায় গিয়ে, তো অনেকবার হয়েছে যে রুমের টেম্পারেচার এত বেড়ে যায় যে ঘামা শুরু করে, শীতের শীতের সময়
জানালা খুলে দেখেন যে বাইরে সেই রকম
দরজা খুলছে।
আপনার বাসায় হয়েছে?
বাসায়। আর ইনফ্যাক্ট আমি আমার বাসাতেই এরকম হয়েছে, এই বাসায় না এর আগের বাসায় এরকম হয়েছে আর কি। আর আমার রুমে একটা ঘড়ি আছে রাত্রেবেলা যে ওই
টেম্পারেচার থাকে,
প্রজেকশন ওয়ালা ঘুরি আর কি, মানে দেয়ালে প্রজেক্ট করে আর কি, অন্ধকারের মধ্যে টেম্পারেচারও থাকে। তো ওইটা আমি সবসময় খেয়াল করি যে রুমের টেম্পারেচার মানে আমার যদি গরম লাগতে থাকে তো আমি খেয়াল করতে থাকি যে রুমের কি টেম্পারেচার বেড়ে গেছে কি বাড়েনি। সো এটা নটনেস মানে হ্যাঁ অনেক সময় হয়তো ভয়ের কারণে নার্ভাসনেস এর কারণে হতে পারে, বাট অনেক সময় আমি দেখছি এটা এই কারণে না, বোঝা যায় যে সামথিং ইজ রং। এবং আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে ঘাড়ের পিছন দিকটা একটা চাপ একটা ভারী লাগতে থাকে, এটা তো অনেকবার হয়েছে, এটা আমার লাইফে অনেকবার হয়েছে। আর একবার জিব্রানের বাসায় তো পুরো আমার লেফট সাইড তো পুরাই মানে
অবশ হয়ে গেছে,
অবশ মানে কি মানে চাইপা বসাই দিচ্ছে, আমি প্রায় বেঁকে গেছিলাম সোফার মধ্যে, এরকম একটা সিচুয়েশন হয়েছে তো জিব্রানের বাসাতে। ইনফ্যাক্ট আঙ্কেল সামনে বসে ছিল, তখন আঙ্কেল বলতেছিল যে তুমি তোমার কি কোনো প্রবলেম হচ্ছে তুমি, আমি ওর শরীরে আরেক জায়গায় গিয়ে বসছি, তখন তোমার কি কোনো প্রবলেম হচ্ছে, আমি না একটু মানে বসতে প্রবলেম হচ্ছিল বলে কি। তখন আঙ্কেল সবচেয়ে ইন্টারেস্টিং একটা কথা বলছে, তুমি কি টের পাইছো? আমি তখন বললাম যে আঙ্কেল হ্যাঁ আমি টের পাইছি, বলে যে হ্যাঁ ওখানে একটা ছিল, আঙ্কেল ওইগুলো বুঝে আর কি। জীবনের বাসাতে এইরকম এক সময় যাবতীয় কাণ্ড দেখানো হতো, দ্যাট ওয়াজ ইন্টারেস্টিং।
আমার কাছে ছবির ঘটনাটা খুব আশ্চর্য লাগে, ছবি দেখা যায়। সাকিব ভাই অনেকদিন আগে একটা ঘটনা বলেছিলেন, সম্ভবত রাজশাহী বা এরকম জায়গার, ওই যে অনিয়ারে বলেছিলেন যে ছবি এরকম যে মেয়ের ছবি মানে একজনের বাসার ছবি পুড়ে যায় বা এরকম কিছু একটা বলছিল
না, ছবি ওটা ছিল ওই যে ওইটা শুনবো যে ছবি দেখে মনে হয় কি কেউ একে তারপর নষ্ট করার চেষ্টা
করছে,
সমস্যাটা হয়। আর আমাদের ওই বাসার ওইখানে যতগুলা বাসা আছে আপনার প্রত্যেক বছর তিনটা থেকে চারটা ছেলে আত্মহত্যা করে। ইনফ্যাক্ট আমি ওই গলি দিয়ে আসতে ভয় পাই, কারণ ওই গলির পরে আমাদের ওই যে সন্দীপ ভাইয়ের স্টুডিও, হ্যাঁ ওই একদম ওই এরিয়ার বাসার যতগুলো বাসা আছে, যেমন আপনার
এরিয়াটা কি বাসা না হয় অনেক বলা যাবে না, এরিয়াটা কি
এরিয়াটাও আচ্ছা এরিয়াটা হচ্ছে আপনার শান্তিনগরের দিকে,
আমি দেখে থাকি
আমার পরিচিত এরকম অনেক জায়গা আছে, কুমিল্লাতে একটা জায়গা আছে আমি ওইখানে যাই, আপনার এরকম কিছু অঘটন ঘটে, তো এরকম পরিচিত কয়েকটা জায়গা আছে ঢাকার মধ্যে যেগুলো এখনো মাঝে মাঝে হয়তো মাসে একবার করেও যাই দেখতে যে এখনো ঝামেলাগুলো আছে নাকি।
আচ্ছা কুমিল্লার কোন দিকে?
এটা রাজবাড়ির, আপনিও গেছিলেন?
না কুমিল্লা আমার ফেভারিট টাউন আর কি, যাবো।
আচ্ছা রাজবাড়ির ওদিকে, টাউনের ওদিকে রাজবাড়িতে, ওইখানে ওইখানে এই সমস্যাটা হয়।
আমি কিছু কমার্শিয়াল কোশ্চেন করি, তোমার এই পাওয়ারটা টাকা বানানোর জন্য হেল্প করছে মানে?
না আমি কোনোদিন, ইনফ্যাক্ট জানতে
তুমি এখন মিউজিক ডিরেক্টর হচ্ছে রাইট, সো হাউ টু মেক এ হিট সং?
If we give protection to RAB and they give protection to us, that's a nice compromise, isn't it?
এই পাওয়ার নিয়ে
আরো ব্যাপার আছে, যেমন ধরেন আমার নিজের কোন হেল্প আসে না।
আচ্ছা আমি একটা কোয়েশ্চেন করতে চাই এখানে, সেটা হচ্ছে যে এরকম কখন কি হয়েছে যে আপনি যা জানতে চান তা জানাচ্ছে নাকি ও একটা মানে ওর ইচ্ছা মতো ইনফরমেশন?
না, যেমন আপনার যে খালার কথা বলছি, তো ওনার ওনার উপরে একজন আপনার এই মানে কিছু স্পিরিচুয়াল কাজ করতো, তো উনি আমাকে একদিন বলতেছে যে কে করতে পারে একটু বল আমাকে। আমি রাত্রেবেলা আপনার তখন এই টাইমে সবসময় এই টাইমে বসতাম সাড়ে তিনটার দিকে, তো বসে আমি চোখ বন্ধ করে ডাকতেছি আমার সাথে যেটা থাকতো, তো আমি বলতেছি যে এরকম আমি সেই ফেসটা দেখতে চাই যে আমার খালার ক্ষতি করতেছে, মানে আমার ফ্রেন্ডের খালার। তো অনেকক্ষণ বারবার বলতে 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 আপনার হঠাৎ করে দেখি এক মহিলার ছবি, আপনার একটা শাড়ি পরা, হালকা হোয়াইট কালারের হেয়ার। তো একটা পিকচার দেখছি আমি, দেখার পর সকালবেলা আমি খালাকে ফোন দিছি, আমি খালা আপনার বাসায় আসবো, আমি কিছু বলতেছি আপনাকে। তো খালা বলছে আসো। তো আমি গেলাম, গিয়ে বললাম যে আমি এরকম একটা পিকচার দেখছি, ওনাকে একদম ডেসক্রিপশনটা দিলাম যে রাত্রে আমি যে পিকচার। তো উনি একটা অ্যালবাম এনে দিল আমাকে, বলতেছে যে আমি কিছু পিকচার দেখাই, দেখো এগুলোর মধ্যে একজন নাকি। আমি রাত্রেবেলা যে পিকচারটা দেখছি ওই অ্যালবামের মধ্যে একজনের পিকচার ছিল, এবং ওইটা হচ্ছে ওনার এক আত্মীয়, মানে ওনার খুবই ক্লোজ আত্মীয়। তো উনি কিছুক্ষণ অবাক চোখে আমার দিকে তাকায় বলতেছে যে সেম কথাটা আমাকে আরেকজন হুজুর বলছে, আমাকে ওই হুজুর বলছে যে ইনি আমার এসব ক্ষতি করতেছে। তো তখন নিজের কাছে মনে হচ্ছে, কারণ সবাই তো আমাকে অ্যাবনর্মাল বলতে যে আমি নাকি পাগল, তো তখন একটু মজা লাগলো যে না তাহলে আমার ইনফরমেশন গুলো ঠিক আছে, অ্যাটলিস্ট যেহেতু আরেকজন লোকের সাথে মিলছে। তো ওই দিন আমি বাসায় একটা কাজ করে আসছিলাম ওনার, যাতে খালার কোনো প্রবলেম না হোক জিন রিলেটেড। বাসায় উনি রাত্রে আমাকে 10টায় ফোন দিয়ে বলতেছে আমি এখন খুবই সুস্থ, আমার আর কোনো প্রবলেম হচ্ছে না। যখনই এইটা ফোন দিয়ে উনি রাখলো তখনই আমার বাসায় উল্টাপাল্টা কাজ হওয়া শুরু করলো, সাথে সাথে আমার গরম লাগা শুরু করলো, এবং চোখ যখনই বন্ধ করছি তখনই দেখি ভয় দেখাইতেছে আমাকে, বলতেছে যে যদি কালকে ওই বাসায় যাওয়া হয় তাহলে তোমার মানে জান হারাইতে হবে।
তো এইসব যখন অন্যগুলো এসে ভয় দেখায় তখন তোমার সাথে জিন ছিল সে তোমাকে প্রোটেক্ট করে নাই?
আমার কোনো ক্ষতি হতো না, মানে আমার ফিজিক্যাল কোনো ক্ষতি হতো না,
জাস্ট প্রবলেম ওকে ডিরেক্ট কিছু করতে পারতেছ না, ভয় দেখায় যদি কিছু করতে,
ভয় দেখানো হইতো প্রচুর। এন্ড আমি কিন্তু ইনফ্যাক্ট অনেক, আমার তখন ওজন ছিল কত মনে হয় 52-51। তখন যেই লোকের কাছে আমি যাইতাম মানে হেল্প নেওয়ার জন্য, আম্মু যার সাথে পরিচয় করা দিয়েছিল, উনি বলছে তুমি যত এগুলো করতে থাকবা তোমার মানে ফিজিক্যাল প্রবলেম হইতে থাকবে, এন্ড হয়তো একটা টাইমে গিয়ে শুকায় শুকায় মারাও যেতে পারো, এটা বেটার স্টপ করা উচিত তোমার। তো আমাকে দুই দিন যেন আমাকে বাসা থেকে বেরোতে মানা করছে, এন্ড 2-3 রকমের কালারের ড্রেস পরা মানা করছিল। তো আমি ওই লোকের কথা শুনতাম না কখনো, নিজে নিজেই কাজ করে যেতাম। তো আম্মু আবার খুব এগুলো নিয়ে চিল্লাচিল্লি করতো, তার আমি কথাও বলতাম না কারোর সাথে, কারণ এই যখন আমার এইগুলো প্রবলেম হইতো মানুষের সাথে কথা বললে রাগ উঠতাম বা কিছু একটা, যেমন আম্মু বলতো যে ভাত খেতে আসো, আমি রাগের ছোট ধাম করে দরজা লাগাই দিয়ে বন্ধ করে থাকতাম,
ওটা আমি ন্যাচারালি করি।
আচ্ছা আমার কাছে একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে কোয়েশ্চেন না একটা এসএমএস আছে, যে আমাকে মামুন যশোর থেকে এসএমএস করেছেন এবং লিখেছেন যে রাসেল ভাইয়ের আরমান ভাইয়ের মোবাইল নাম্বারটা কি দেওয়া যাবে? ডেফিনেটলি দেওয়া যাবে, আমি এখনই দিয়ে দিচ্ছি আপনাদের যাদের যাদের আরমান ভাইয়ের কাছে জানার থাকে।
এটা ছেলে নামে
ছেলে আপাতত।
আচ্ছা আম্মু কিন্তু এই কথা, স্যার আম্মু কিন্তু আমাকে এই কথাটা আজকে ও রিয়াদ ভাইয়ের সামনে বলছে যে আচ্ছা
আজকে আমাকে আন্টি বলছে যে আমার ছেলেদের প্রতি একটু ইন্টারেস্ট আছে আর কি।
ওইটা না মানে প্রবলেম হয়েছে আমার, মানে
কি হচ্ছে
প্রবলেম হচ্ছে যে আমি কোন আপনার মানে কোন মেয়েদের সাথে তেমন একটা ইনভলভমেন্ট নেই, তো
সবসময়
সব সিঙ্গেল মেয়েরা জেনে রাখো আরমান সিঙ্গেল আছে।
সো আরমান ভাই আমি আপনার মানে কোন ধরনের কোন ইয়ে না মানে ঝামেলা হবে না, আমি সে বিষয়ে আপনাকে অ্যাসিওর করছি, এবং আমি আপনার নাম্বারটা দিয়ে দিচ্ছি, যদি কারো কোনো কিছু জানার থাকে আরমান ভাইয়ের এই ঘটনা নিয়ে কোনো প্রশ্ন করা থাকে তাহলে আপনারা শাউট লিখবেন SHOUT শাউট স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ আর মোবাইল নাম্বারটা হচ্ছে 9840, এখানে আপনার এসএমএস করে দিন এবং আমরা যে কোনো কোয়েশ্চেন সরাসরি আরমান ভাইয়ের মাধ্যমে আপনাকে বলে দেব, আপনাদেরকে বলে দেব। আর
হরর মুভি দেখে কি কমেডি মনে হয় তোমার?
আমার হরর মুভি দেখতে কখনো, ইনফ্যাক্ট আমি হাসি অনেক, আমাকে
রিয়াদ তোমার কোন ঘটনা আছে নাকি?
আমার ঘটনা ভাই আমি আস্তে আস্তে বলি, আস্তে আস্তে মাথায় আসতেছে। আচ্ছা আমি একটা যেটা ওই যে ওই টাকা আর্নের যে ঘটনাটা, এখান থেকে আমি একটা মানে একটা ঘটনা মনে পড়লো, সেটা হচ্ছে মেসি ওর মানে ও এটা কখনো স্বীকার করতে চায় না বা কার সাথে শেয়ারও করে না
আমার সাথে,
না আমার অনেক ছোটবেলার ফ্রেন্ড। তো ওর একটা ঘটনা এরকম আছে, এটা হচ্ছে ও মানে ও বলতে চায় না কাউকে এটা, বাট আমার সাথে একদিন ও মানে শেয়ার করছিল জিনিসটা। সেটা হচ্ছে মানে প্রায় ও যখন ছোট মানে 5 or 7 years ব্যাক, তখন মানে ওর কাছে র্যান্ডম এরকম রাতের বেলা মানে কিছু একটা আসতো, কিছু একটা আসতো, এজ ইন ওর মানে ও ফিল করতো যে সাদা কালারের কিছু একটা, মানে অবশ্যই মেয়ে। তো এসে ওর রুমের সাথে একটা অ্যাটাচ বারান্দা, ওই ঠিক ওই বারান্দার দরজাতে বসে থাকতো। এখন ও হঠাৎ একদিন মুভি দেখছে রাতবেলা, ওটা আমার মুভি দেখার মানে খুব শখ টক। তো তিনটা সাড়ে তিনটার দিকে মুভি দেখতে দেখতে একদিন সে ওটাকে দেখছে। ওটাকে দেখার পর ওই দিন ভাবছিল যে আসলে মানে ঘুম তো অনেক বেশি, আর পিছের দিকে তাকায় থাকতে থাকতে হয়তো বা সাদা কিছু একটা দেখতেছে, ও আর পাত্তাতে নেই। কিন্তু নেক্সট টু ডেইজ তারপরে ও আবার আবার ওইটা সেম জিনিসটাই দেখতে পায়। এটা হচ্ছে চারটা সাড়ে চারটা এরকম টাইম আর কি, মানে ফজরের আজানের আগে আগে। ও ওই দিন সাহস করে জিজ্ঞেস করে যে আপনি কে। তো ওই দিন ওকে কোনো অ্যান্সার দেয়া হয় নাই, সে খালি চুপচাপ তাকায় ছিল এবং একটু পরে ওটা রিয়লাইজ হয়ে যায়। ও এটা নিয়ে একটু টেন্স ছিল, বাট ওটা কার সাথে শেয়ার করবেন, কারণ ও একটু সাহসী টাইপের ছিল। তো আর ও তেমন পাত্তা দেয় না জিনিসটাকে, কারণ রাতের বেলা উল্টাপাল্টা অনেক কিছু হতে পারে, মানুষ ঘুমে থাকে। তো এরপর আরেকদিন ও যখন দেখতে পাইছে, ও তখন জিজ্ঞেস করছে আবার যে আপনি কে। ওই দিন ও বলছে যে আমি আসলে কেউ না, আমি এমনি তোমাকে দেখতে আসি। তো ও জিজ্ঞেস করছে যে কেন দেখতে আসো। আর মানে এই জিনিসটা আমরা ফ্রেন্ডরা সবাই মোটামুটি জানি যে এরকম মানে পরি টাইপের কিছু একটা অবশ্যই তাদের এক্সিস্টেন্স আছে আর কি। তো ও ওইটাকেই বেস করে ও তখন জিজ্ঞেস করছে যে আপনি আসলে কে আমাকে বলেন, কারণ আমার তো ভয় লাগতেছে জিনিসটা, আমি ওটা কারোর সাথে শেয়ারও করতে পারতেছি না, কারণ মানুষ তো বলবে যে ফাইজলামি, এই জন্য ও শেয়ার করতে পারছে না। পরে বলছে যে হ্যাঁ আমি আসলে এরকম মানে আমি তোমাদের মতো মানুষ না, আমি খালি তোমাকে এটুকু বলতে পারি আর তোমাকে আমার দেখতে ভাল লাগে, আমি এর জন্য আসি, এই জন্য আসি আমি তোমাকে তোমাকে দেখে আমি তোমার কোনো ক্ষতি করবো না। ও তখন ওটাকে আচ্ছা ঠিক আছে ফাইন। এরকম প্রায় এক দুই সপ্তাহ সে আর আসে নাই। এরপর আরেকদিন ওটা দেখতে পাইছে, দেখতে পাওয়ার পরে ও তখন জিজ্ঞেস করছে যে আচ্ছা তুমি যেরকম আসো আমার তো এটা ভালো লাগছে না, তুমি আমার কাছে আর আইসো না। তখন সে আর কি ওকে ওই পরিটা ওকে জিজ্ঞেস করছে যে আচ্ছা আমি আর আসবো না, এখন তুমি আমার কাছে যা ইচ্ছা তাই চাও, আমি তোমাকে দিতে পারবো। তখন ওর মাথায় ও আমাকে তখন বলছে যে আসলে ওই টাইমে তো মাথায় কিছু আসে না যে কি চাবো, কারণ আমি তো এমনি ভয়, আমার হাত পা কাঁপছে রাতের বেলা, আমি কারোর সাথে শেয়ার করতে পারছি না। না আমি ওকে বলছিলাম তুই আমাকে বলতিস, তখন হলে আসলে ওই টাইমে বলার মতো কিছু ছিল না। ইভেন পরিটাকে অফার করছে যে তোমার কি টাকা পয়সা দরকার, সেই সে ধরনের সাহায্য আমি তোমাকে করতে পারবো। তখন এটা আমি শুনে ওকে একটা থাপ্পড় দিয়ে বলছিলাম তুই কেন চাইলি না, বাট ও তখন আর চায় নাই আসলে, মানে এরকম ঘটছে আর কি ওর সাথে। আর এরপরে ওটা বাবা মা
আসলে এইসব সামনাসামনি ঘটলে আই গেস তখন মাথায়গুলো আসার কথা না,
সেটাই কারণ মানুষ ওটার জন্য প্রিপেয়ার থাকে না। আর ও আঙ্কেল আন্টিকে মানে জিনিসটা বলার পরে তখন আঙ্কেল আন্টি মানে ঘর বাধাই দেয় যে ওই টাইপের ওরকম বাধাই দেওয়া হয়েছিল, এরপর থেকে আর ওরকম কিছু আসে নাই। আর ও যে বিল্ডিংটাতে থাকে ওই বিল্ডিং এ একটা ওই বিল্ডিং এ প্রবলেম আছে, কারণ ওই বিল্ডিং এ নয় তালে আমার একটা ফ্রেন্ড রিজভি থাকতো, সুমন ভাই তো রিজভিকে চিনেন খুব ভালো মতোই, রিজভি আমাদের একটা ফ্রেন্ড চাষা করে। এখন রিজভি থাকতো নয় তালায় আর ম্যাসি থাকে হচ্ছে একতলায়।
হ্যাঁ
এখন রিজভি একটা অভ্যাস ছিল রাতের বেলাও হাঁটতো, ঘুমের ভিতর হাঁটতো, দেখা যেত যে ও এরকম হাঁটতে হাঁটতে এই রুম থেকে ওই রুমে ওই রুমে চলে যাচ্ছে। বাট ওর এরকম একটা ঘটনা ছিল, একবার ঘুমাচ্ছে হঠাৎ ওর ঘুমটা ভাঙছে, ও ফিল করতেছে যে ওর খাটটা কাঁপতেছে, মানে এত 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 বাজে ভাবে কাঁপতেছে যে মানে পুরা। তারপর ও যখন চোখ খুলছে, চোখ খুলে উঠে বসছে, তখন ও ফিল করছে যে খাটটা আস্তে আস্তে উঠতেছে উপরের দিকে। তখন ও আর কন্ট্রোল করতে পারে নাই, ও তখন একবার খাট থেকে নেমে সাথে সাথে আঙ্কেল আন্টির রুমে গিয়ে ঘুমে গেছে। তারপরে মানে জিনিসটা এরপর থেকে প্রায় দুই মাসের মতো ওই রুমে ও আর থাকে নাই, এত ভয় পাইছে। তারপরেও মানে ওই বিল্ডিংটাকে পুরো সবাই মিলে আর কি চিন্তা ভাবনা করে পরে একদম বাঁধানোর ইয়া করা হয়েছে আর কি, মানে বাঁধানোর পর তারপরে এরকম ঝামেলা হয়নি।
এই বিল্ডিংটা কি শান্তিনগর?
এই বিল্ডিংটা হচ্ছে সিদ্ধেশ্বরীতে।
না মানে এই যে এই খাট কাপার ব্যাপারটা,
এগুলোর কি কোনো মানে সাইন্টিফিক ব্যাখ্যা আছে?
সাইন্টিফিক এখন সায়েন্স নেওয়ার কথা, এখন মনে করো যে আমরা যদি এখন মানে ভাতের হোটেলে গিয়ে যদি এখন যদি চিন্তা করি যে আচ্ছা ক্যাভিয়ারটা কোথায় দলতো, ওইভাবে চিন্তা করে লাভ নেই সাইন্টিফিক মানে। হ্যাঁ আমাদের এই ছোট্ট ক্ষুদ্র ব্রেইন দিয়া এই সায়েন্স দিয়ে আমরা যা এক্সপ্লেন করতে পারি আমরা তো ওটাই করার চেষ্টা করছি মানে। ইনফ্যাক্ট এই ভূত এফএম বলি বা এই ভৌত স্টিম বলি, আমাদের তো কাজ এটা না যে ভূত মানুষজনের বিশ্বাস করানো অথবা অবিশ্বাস করানো, আমরা জাস্ট আমাদের সামনে যে জিনিসটা দেখতেছি বা শেয়ার করতেছি, রাইট? সো এটা যার যার নিজের পার্সপেক্টিভ ওরা ওইভাবে চিন্তা করবে। বাট এই যে এই খাট কাপা এই খাট নড়ার এই টাইপের ব্যাপার আমি অনেক জায়গায় শুনছি, বাট একটা ইয়ে শুনছিলাম যে এটা পুরান ঢাকায় একটা বাসায় ওই বাসায় খুব প্রবলেম হতো, প্রচন্ড ধরনের প্রবলেম হতো এবং স্পেসিফিক একটা রুমের মধ্যে, এবং ওই রুমে কেউ থাকতো না। তো একদিন একজন রুমে কেউ একজন আসছে বাইরে থেকে বা কিছু একটা, আমি ঠিক মনে নাই গল্পটা অনেক আগে শুনছিলাম, তো এনিওয়েজ কেউ একজন ওই রুমের মধ্যে ছিল দুপুরবেলা শুয়ে আছে, তো হঠাৎ করে তার মনে হচ্ছে কি যে খাটটা কাঁপছে আর কি, মানে একটা মানে শেক করতেছে খাটটা কিন্তু একটা রিদমে আর কি। হ্যাঁ, সে অলমোস্ট ঘুমে গেছিল, উনি হঠাৎ করে তাকাইছে, তাকে দেখে কিছু নাই, তো সে আর অতটা পাত্তা দেয় নাই। পরে সে বলছিল যে আমি ওখানে শুয়েছিলাম, আজকে ভূমিকম্প হয়েছে নাকি আর্থকে হয়েছে নাকি, এরকম ইয়ে বলে না, এরকম কিছু হয় নাই, বাট তুমি রুমে থাকো না, ওনারা বলছে, বাট সে ওটা পাত্তা দেয় নাই। এটা তার কয়েকদিন পরের ঘটনা, সে শুয়ে আছে, এটা হচ্ছে দোতলায় তাদের বাসাটা, পুরান ঢাকে এবং চিপা চিপা অনেক বাসা ওরকম একটা জায়গায়, সে শুয়ে আছে, হঠাৎ করে এরকম আবার একটু খাট নোট সেটাপের একটা জিনিস, সে তখন তার চোখটা খুলে দেখে যে পায়ের কোথানে, পায়ের কাছে একটা মহিলা বসা, যে আজকে হারমোনিটরে যে বললো সামনে চুল দেওয়া বোঝা যাচ্ছে না, একটা মহিলা বসা, সে মানে ওই মানুষের যে জিকির করলে যেরকম করে যেভাবে নড়তে থাকে ওরকম ভাবে নড়তেছে, চুলগুলো সামনে দেখতে পাচ্ছে না, এবং ওইটা সে দেখছে একজন বসে আছে। সে ফার্স্টে ভয় পেয়ে গেছে, তারপর মনে করছে দুপুরবেলা তো কেউ একজন হয়তো বা এখানে এমনি বসে আছে পাগল, মানে বাসায় তো অনেক মানুষজন, সে গ্যাস বুঝতে পারছে, সে তখন বলছে যে কে, তখন সে যেটা করছে ওর মাথার কাছে পিছনে হচ্ছে জানালা ছিল, জানালার মধ্যে তোমার ওই যে ওই ইয়ে থাকে না, গ্রিল থাকে না, গ্রিল টাইপের না, এটা ওই শিক যেরকম থাকে ওরকম আর কি, মোটামুটি এবং ওয়াইড আর কি। সো যখন কে বলছে তখন সে ওই মহিলাটা নাকি তার দিকে খুব মানে ভয়ঙ্কর ভাবে হঠাৎ করে মাথাটা উঠে তাকাইছে, ওর চেহারা দেখেই সে এত ভয় পেয়েছে, এবং কয়েক সেকেন্ডের মধ্যে নাকি সে তার মানে পুরো গায়ের উপর দিয়ে লাভ দিছে একটা আর কি, মানে তার উপর দিয়ে লাভ দিয়ে চলে যাচ্ছে আর কি, মানে মাথার পিছনে কিন্তু জানালা এবং শিখ আছে আর কি, লাভ দিয়ে চলে গেল এবং সে সাথে সাথে ভয়ে ঘুরলো, ঘুরে পিছনে কিছু না, অ্যাজিব জানালা দিয়ে লাভ দিয়ে চলে গেছে, অথচ জানালা দিয়ে শিখ ছিল। সো এই ঘটনাটা খুব ইন্টারেস্টিং লাগছে
অনেক
অনেক। এবং আরেকবার আরেকটা শুনছিলাম এই পুরান ঢাকাতে একটা বাসায়, ওই বাসার পিছনে একটা ওই যে চাপ কল থাকে না, আগে টিউবওয়েলের ওরকম একটা ইয়ে ছিল, অনেক আগের ঘটনা, ওখানে কাজের বুয়া ছিল, উনি বোধহয় মানে পানি তুলছিল বা এরকম একটা কিছু, তার পিছনে তার হঠাৎ করে পিছন থেকে শুনে যে মানে পিছনে একটা আওয়াজ আর কি।
আচ্ছা,
সে ঘুরে ঘোরার পর দেখে যে ইয়েতে ওই এটা উঠান টাইপের একটা জায়গা ছিল আর কি, একটু মাটি মানে ওখানে পাকা জায়গা না আর কি, তো ওইখানে একটা মহিলা নাকি ক্রল করে করে আসতেছে, মানে মাটিতে ক্রল করে করে আসতেছে, এবং ওইটা দেখে প্রচন্ড ভয় পেয়ে ফেন্টেন্ট হয়ে গেছে, তারপরে গ্যান্টেন ফারবার বলছে যেরকম, এবং ওই বাসায় প্রচন্ড প্রবলেম হয়েছে, ওই বাসার একটা রুম ছিল, ওই রুমের মধ্যে মানে কেউ থাকতো না, এরকম ঘটনাও আছে যে একজন থেকে মারা গেছে আর কি, মানে বাড়ি থেকে আসছিল, এই ঘটনাটা বোধহয় আমি অনেক আগে বলছিলাম ভূত। সো তারপরে ওই বাসাটা এখন ভেঙে টেঙে এখন নাকি মানে অ্যাপার্টমেন্ট টাইপের হয়ে গেছে, এখন ওখানে কোনো সমস্যা নাই, তারপরে আজ যখন খবর নিয়েছি কোনো সমস্যা নাই, বাট ওখানে প্রবলেম ছিল আর কি।
আমি যতদূর শুনেছি আর কি, যে আমরা ওদের এক্সিস্টেন্সটা মানে ওদের এটা স্মেল করতে পারি, মানে ওদের একটা মানে
আমি
খুব ভালো গন্ধ অথবা খুব বাজে টাইপের কোন গন্ধ আর কি ফিল করা যায়, কারণ এরকম এই টিউবওয়েল কথাটা আপনি যখন বললেন এরকম একটা মানে আমার একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে। আমার ভাইয়ারা একবার ওদের এক ফ্রেন্ডের বাসা মানিকগঞ্জে, মানিকগঞ্জে ওনার নানু বাড়ি, তো মানিকগঞ্জে গিয়েছিল বেড়াতে আর কি, তো সব ফ্রেন্ডরা মিলে চার পাঁচটা ফ্রেন্ড, এরকম হঠাৎ রাত দুইটার দিকে একটা ফ্রেন্ড এখন রুমে পানি শেষ হয়ে গেছে, তো পানি নেওয়ার জন্য নিচে নামতে, নিচে এরকম চাপ কল ছিল, তো উনি যখন নিচে নামতেছিল তো উনি মানে ফিল করতেছিল যে বাজে টাইপের কোন একটা গন্ধের কাছে সে আস্তে আস্তে যাচ্ছে রাতবেলা, তো মানে গন্ধটা এমনই বাজে ছিল যে নর্মালি আমরা এই টাইপের কোন স্মেল কখনো পাই না, এই টাইপের কোন স্মেল আমরা কখনো পাই না আর কি, মানে খুব বাজে গন্ধ। এখন সে আগাতে আগাতে সে যখন চাপকল থেকে পানি নেওয়া স্টার্ট করছে, ঠিক 30-40 সেকেন্ড পর সে তার পাশে ফিল করছে যে অর্ধেক গরুর মতো আর অর্ধেক মানুষের মতো এরকম একটা কিছু, এবং সেটা মানে এত বাজে গন্ধ যে ওটার পাশে দাঁড়ায় থাকাটা পসিবল ছিল না, উনি ওটা দেখে উনি সাথে সাথে মানে রুমে ব্যাক করছে আর কি, মানে কাঠের সিঁড়ি ছিল বাসাটা গ্রামের বাড়ি, তো উপরে যাওয়ার পর সবাই যখন নিচে নামছে তারপর আর এরকম কিছু মানে গন্ধ পাওয়া যায় না আর এরকম কিছু দেখেও নাই।
গন্ধের ব্যাপারটা স্মেলের ব্যাপারটা অনেকবারই শুনছি যে এই টাইপের ব্যাপার। ইনফ্যাক্ট আমাদের ফ্রেন্ড রাতেবেলা টিভি দেখছিল, রুমের মধ্যে হঠাৎ করে বুঝলো যে রুমের মধ্যে একটা খুব ফুল টাইপের একটা গন্ধ, ফুলের গন্ধ টাইপের, খুব
সুন্দর।
এবং তারপরে একটা সময় সে রিয়েলাইজ করলো যে তার সোফার কোনার দিকে কেউ একজন এসে বসছে আর কি। সে তখন আর তাকানোর সাহস পায়নি, সে ওইখানে রিমোট এর ফলে দৌড় দিয়ে তার রুমে চলে গেছে। বাট আমি যেটা শুনছি, আমি এটা অ্যাকচুয়ালি জানি না, বাট আমাকে অনেকেই বলছে যে গন্ধ যদি এরকম সুন্দর একটা গন্ধ হয় তার মানে সমস্যা নাই, বাট বাজে গন্ধ হয় নাকি মানে খুব মানে যদি মনে হয় যে পচা টাইপের কোন গন্ধ আসতেছে তাহলে ওই জায়গা থেকে সাথে সাথে সরে যাওয়া বেটার
বলা
হয়। জিজ্ঞেস করছো যে মানে when we go to these places ekhane mane how do we know that there am ki feel kori ki na feel kori
feeler bepar ta to oi je pura feel ar
ekdom pura feel mane ami kon explain kortalam na so mone hoy sound like an idiot
mane আমি আমার পার্সোনাল জিনিস বলি, আমি যদি কোন একটা জায়গায় যাই যাওয়ার পরে যদি আমার ওই যে আর্মনিটাকে বলতেছিল যদি গা একটু গরম লাগতে থাকে আর ওই ঘাড়ের পিছনে ভার একটু ভারী লাগতে থাকে তখনই মনে হয় যে সামথিং ইজ রং, মানে কিছু একটা চাপ দিচ্ছে আর কি ঘাড়ের ওখানে, তখন মনে হয় সামথিং ইজ রং। ইনফ্যাক্ট একবার আমাদের এক ফ্রেন্ডের বাংলোতে গিয়েছিলাম আমরা রাত্রেবেলা, আমি জিব্রান শাকিব আমরা সবাই ছিলাম, আরো অনেকে ছিল, ইরেশও ছিল, ইনফ্যাক্ট আমি ফিল করতেছি যে আমার পিছনে কিছু একটা আছে এবং জিব্রান আমার পাশে পাশে ছিল, সাকিবও ছিল, সাকিব কিছু ফিল করেন, জিব্রানও বলতেছে শোন ভাই আপনি কি কিছু বুঝতেছেন না, বললাম যে আমাদের পিছনে আছে। এবং তারপরে একটা সময় হঠাৎ করে মনে হলো এটা নাই, চলে গেছে এবং চলে গেছে মানে অ্যাজ ই ব্যাক গিয়ার দিছে আর কি, টান দিয়ে পিছনে চলে গেছে।
আচ্ছা,
এবং অনেক দূরে একটা কুকুর ছিল, ওটা বসেছিল, আমরা যখন ঘুরছিলাম তখন দেখছিলাম হঠাৎ করে কুকুরটা চিৎকার করা শুরু করছে অ্যাজ ই তার উপর দিয়ে চলে গেছে আর কি। এই ফিলের ব্যাপারে এটা ওইভাবে
এক্সপ্লেইন করা যায়
না, ঘাড়ের মধ্যে একটু ভাট টাইপের লাগতে থাকে আর গরম লাগে, অনেক সময় গরম লাগে।
আচ্ছা, এখানে লাগেনি কোন সময়, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট মিয়েটি তুমি কোন সময় পিছে
পিছনে, হ্যাঁ ওইটা।
আমাদের বেশ কিছু এস এম এস এসছে, আশরাফ ময়মনসিং থেকে এস এম এস করে বলেছেন যে আরমান কে বলেছেন যে আরমান আপনি ঘরের মধ্যে এই সমস্ত প্রবলেম অ্যাভয়েড করার জন্য একটা অরেঞ্জ রাখতে পারেন, একটা অরেঞ্জ
চাচ্ছি না কারণ আমার তো কোনো ক্ষতি হচ্ছে না।
ওকে,
এবার বেশি না মানে
ঘাটা ঘাটি খুব কম, খুবই কম,
ওইটাই কম ঘাটানোই ভালো মনে হচ্ছে।
আচ্ছা, ওইগুলো ফেস করতে খুব পছন্দ করে
আমার আরমান। আরমান নামে আরেকজন এস এম এস করেছেন, বলছেন যে আরমান ভাই আপনি যে আপনার মানে ঘটনাগুলো বললেন এই যে আমাদের সবাইকে জানিয়ে দিলেন, এই জন্য আপনার আবার কোনো প্রবলেম হবে না তো, মানে সে একটু চিন্তিত আর কি।
না তেমন মানে আমার সাথে প্রবলেম, যেমন কয়েকদিন আগে ইনফ্যাক্ট রিয়াদ ভাইদের সাথে আমি খাচ্ছিলাম রাত্রে একটা রেস্টুরেন্টে, হঠাৎ করে আমার গরম লাগতেছে, রিয়াদ ভাইরা সবাই বসেছিল আমার সামনেই বসা আর উনি বসে আছে আমার পাশে, আমি খিচুড়িটা খালি মুখে নিতে গেছি আমার পুরো শরীর টান দিছে কে জানি, আমি চিৎকার বলে বলতেছি আই 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 বলে আমার মাথা ঘুরায়, মানে
আমরা ভাবছি যে আরমানের মনে হয় কিছু দরকার, ওয়েটারকে ডাকতেছে, বাট যেভাবে আই আই করে চিৎকার করছে মানে এরপরে ও বলে যে
মানে আমার মাথা একদম ডান দিকে টান দিয়ে মাটির সাথে ফালাই দিতে চাইছে, তো সাথে সাথে চোখ বন্ধ হয়ে গেল আমার, পরে আবার চোখ খুললাম তো ওনারা সবাই বলতেছে হাসতেছে, বলে কিসে আমি আপনারা দেখেন নাই মাত্র একজন আমাকে টান দিল, ও উনি ফিল করছে, উনি একদম আমার পাশে বসা যে আমাকে টান দিছে একজন, আমি সব বাকি সন্দীপ ভাইয়ের সামনে বসা আমি আপনি দেখেন নাই, তাহলে বলে কি আমি আমাকে টান দিল মাত্র,
কালো একদম মানে ছায়া টাইপের একটা কিছু সাই করে আমার সামনে দিয়ে চলে গেছে, মানে আমি তখনই আমাকে বলছি কিন্তু অন্যরা কেউ বিশ্বাস করতেছিল না,
ছায়াটি কোন শেপ ছিল,
কোন শেপ ছিল না ভাই, এটা ছিল জাস্ট একটা চতুর্ভুজ টাইপ।
মানে তাহলে কি
মানে আমরা এখন পর্যন্ত যত জায়গায় যা কিছু মানে চোখে তো ডিরেক্ট ভাবে তেমন কিছু দেখার নাই, বাট যাই ফিল করছি বাট কয়েক সেকেন্ডের জন্য যা দেখছি এটা এর আগে ভূতের ভাবে অনেকবার মনে হয়, বাট চার কোনা শেপ টাইপের কিন্তু কালো, জিনিসটা পুরোপুরি কালো না, একটু ট্রান্সপারেন্ট, একটু ট্রান্সপারেন্ট, একটু ধোয়া টাইপ
দেখা যায়,
হ্যাঁ মানে কালো ধোয়া যদি একটু সলিড হয় আর যদি চার কোনা শেপ হয় তাহলে যেটা হয় আর কি।
একমাত্র আমার কাছে মনে হয় কি মানে জরি একটা এখানে অনেক
মানে যারা চিন্তিত যে আমার কোন প্রবলেম হবে নাকি না, হোপফুলি মানে বেঁচে আছি এখন,
ইনশাল্লাহ হবে না, এবং ওই আরমানকে বলে দিচ্ছি যদি ওরে প্রবলেম করতে যায় তাহলে আমরা বলবো যে আমরা তো বলি না,
ওই আরমান বলছে
যে আরমান ওই আরমান
এনআইএস এম এস করেছেন এবং
যদি ওর কিছু হয়
তখন তো আমি আর
সুমন ভাই দায়ী
না 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 তখন আমি দোষ দিব এই আরমানের।
আচ্ছা আচ্ছা আরমানের কিছু হলে আমরা ইনশাল্লাহ ভূত স্টেজ সবাই
আরে না ইনশাল্লাহ ইনশাল্লাহ কিছু হবে না
কৃষ্ণা উইল রেকর্ড ইট।
অ্যানা লিখেছেন যে আমার আপনাদের বহুত টিমটা অনেক অনেক ভালো লাগে ভাইয়া আপনাদের সুমন ভাইয়ের প্রতি রিকোয়েস্ট আমার যে জায়গায় সুমন ভাই লাস্ট এপিসোড করতে যাওয়ার কথা সেই জায়গায় যাবেন না প্লিজ।
আচ্ছা রিগার্ডিং দ্যাট আচ্ছা না ওইখানে আমরা যাবো ইনশাল্লাহ এই ব্যাপারে কোন সন্ধানে আমরা সবাইকে ডিসঅ্যাপয়েন্ট করব ডিসঅ্যাপয়েন্ট করে আমরা যাবো বাট মেইন ব্যাপার হচ্ছে যে আজকে আমি আর জীবন আশাকে আলো করছিলাম আশা লাগে যে আমরা একটা স্টোরি কখনো কাউকে বলিনি এই স্টোরিটা আজকেও বলবো না মুস্তফাবি বাট সবাই ওই জায়গাটা নিয়ে কথা বলে বাট অ্যাকচুয়ালি আমরা এরকম একটা জায়গায় গিয়েছিলাম ওইটা ওই জায়গার চেয়ে অনেক অনেক বেশি ভয়ঙ্কর।
আচ্ছা
এবং আমরা দিনের বেলা প্রথম দিন দিনের বেলা গেছি গিয়ে রাত্রিবেলা থাকার পারমিশন পাইনি দিনের বেলা ঘুরে চলে আসছি এরপরের দিন দিনের বেলা যাওয়ার পরে রাতের পারমিশন পেয়েছিলাম বাট রাতের বেলা আমরা থাকিনি দিনের বেলা ব্যাক করছি বিকজ আমি সিরিয়াস ভাবে অসুস্থ হয়ে গেছিলাম সিরিয়াস অসুস্থ হয়ে গেছিলাম এবং ওই জায়গাটায় আমরা প্রথম দিন আমরা মানে আমরা অনেক আগের থেকেই জায়গাটা ইয়ে জানি এবং জায়গাটা প্রচন্ড ইয়ে মানে স্পুকি একটা জায়গা একটা জঙ্গলের মাঝখানে একটা ইয়ে বাসা এবং ওই জায়গাটা সিলটিল এবং ওই জায়গাটা যাইতে গেলে একটু গভর্নমেন্টের ওই সাইডের পারমিশনও লাগে উত্তরে যাওয়া যায় না যে রাতে গিয়ে আমরা থাকবো সিকিউরিটি ব্যাপার আছে টাকা টাকা দিয়ে টেবের আমরা জায়গাটা বলছি না কোথায় বাট বাসাটা ভেঙে গেছে দুটা রুম আছে ছাতটা গোলা কিন্তু বাকিগুলো রুমগুলোতে থাকার মতন অবস্থাই নাই আর কি বাসাটা কেউ থাকে না সাপ টাপরা থাকে আর কি খুব বেশ রিস্কি।
আচ্ছা
ওইটার মতন ভয়ঙ্কর জায়গা এখনো পর্যন্ত আমরা পাই নাই ওইখানে আমরা তাবিজও ঝুলে দিয়ে আসছিলাম একদিন ওইখানে কোন লোকজন যায় না পরের দিন আমি স্যারদেরকে বলবো পরের দিন গিয়ে দেখছি তিনটা তাবিজ নাই এবং একটা তাবিজ পুড়ে গেছে মানে গলে গেছে
তো ভয়াবহ ব্যাপার
ভয়ঙ্কর জায়গা এবং ওখানে থেকে আসার পরে আমি অনেক অসুস্থ হয়ে গেছিলাম এবং তারপর আমরা প্ল্যান করে ডিসিশন নিয়েছিলাম যে আমরা ওখানে যাব না সাকিব পর্যন্ত বলতেছিল যে জায়গাটা ভালো না
সাকিব ভাই আপনি
মানে এরকম ওটা খুবই উইয়ার্ড একটা জায়গা ছিল
আর
কি
আমার আসলে গরম টরম লাগে না হোয়াট হ্যাপেন্স টু মি ইজ ভয় লাগতেছিল অনেক সুমন ভাই হঠাৎ করে উইয়ার্ড হয়ে যাচ্ছিল দেখে এটা হচ্ছিল হয়তো আশেপাশে কেউ নাই হচ্ছিল বাট ডেফিনেটলি আই ওয়াজ রিয়েলি স্কেয়ার্ড ওইখানে
ভয়াবহ ব্যাপার। আমি তার মাঝে ছোট করে বলে দিই যে আপনাদের যদি এখনো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা SMS করতে পারেন লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর তাহলে কি লাস্ট এপিসোডটা ওখানেই হচ্ছে নাকি এখানে হবে এখন?
না ওইখানে আমরা অ্যাকচুয়ালি আমার ভেরি রিসেন্টলি আমার আবার খুব যাইতে ইচ্ছে করছে যে একটু যাই একটু দেখি বাট সাকিব জিব্রান রাজি হতেছে না যে না আমার তারা আমাকে যাইতে দিবে না এরকম একটা জিনিস আমাদের মধ্যে চলছে আজকে এটা নিয়ে আমরা অনেকক্ষণ কথা বলছি অনেকক্ষণ মানে আসার আগে
এমনিতে অনেক কিছু শুন ভাই একটা হচ্ছে ইটস ডেঞ্জারাস আর একটা হচ্ছে যে আমাদের তো এটা আসলে শুটিং প্ল্যানে নাই।
হ্যাঁ না শুটিং প্ল্যানেও নাই ওইটা ওইখানে আমরা গেলেও আমরা ওইটার কোন এপিসোড ওরকম করার কোনো
অলরেডি ওভার বাজেট আমরা
এবং জায়গাটা আসলেও আসলেও
অনেক ভয়ঙ্কর
এটা আমি এটা ঠিক বলে বোঝানো যাবে না বিকজ বললাম না যে দুইবারই আমরা গেছি পরপর দুই দিন আমরা রাতে ছিলাম না আমরা দিনের বেলা দুপুর বেলা ছিলাম মানে ওখানে কোনো আওয়াজ টাওয়াজ নাই মানে আশেপাশে তো কোনো লোকবসতি নাই এটা অনেক ভিতরের দিকে।
মজা ব্যাপার জাস্ট ইফ আই ইন্টারাপ্টিং সরি যে আমাদের জায়গার কথা বলছিল মানে বা আমরা গিয়ে কথা বলছিলাম যে কেমনে যাবো এখানে বলছিল যে রাতেবেলা তোমরা যেতে পারবো না তা আমরা অনেক বুঝেছি না আরে আমরা তো বহুত ইস্ট এই আমরা তো রাতেই যাই সে বললো না ওগুলো কিছু মানে সে পাত্তাই দিল না
সে হাসছে
সে ভূত কি মানে আসছে না মানে ওগুলো টাইম নেই আর কি ওগুলো আমি বুঝি না গেলে দিনের বেলা যাবো না যেতে পারবো না তখন আমরা না বাধ্য হয়ে আছে ফাইন
দিনের বেলা যাই আগে জায়গাটা বুঝি
না লোকটা বলছিল না দিনে গেলেই হবে এইভাবে বলতেছে
ওর ভাবটা এরকমই যে
দিনে গেলেই হবে
তুমি আগে যাওয়া দরকার
দিনে গেলেই হবে আমরা বুঝাতেই পারলাম না যে ভাই দিনে গেলে তো হবে না আমার এই আছে ওই আছে
এবং ওখানে গাড়িটাই কিছুই যায় না মানে আমরা একটা সময় এসে আমাদের অনেকখানে হাঁটতে এবং সাকিব খুব মেজাজ খারাপ ছিল যে এত হাঁটতে দিচ্ছে কেন মানে আমরাও বুঝিনি কিন্তু এত হাঁটতে হবে মানে এবং ওই আমরা তো এখন সাবধান হয়ে গেছি আমরা ওই যে আমাদের জিপিএস টিপিএস নিয়ে ঘুরি আর কি সো এখন মার্ক করা খুব ইজি যে আমরা কোন দিক দিয়ে আসছি কোন দিক দিয়ে গেছি
রাইট
নাহলে একটু ট্রিকি আর কি জায়গাটা But that was মানে এটা আসলে স্পুকি মানে আমরা এখন পর্যন্ত যত জায়গায় গেছি তো সবাই যখন ওইটার কথা বলে আমরা তখন মনে মনে এক একদিন ধরে বলতেছিলাম যে এইটা নিয়ে সবাই এত এরকম করতেছে বাট এটা তো কিছুই না মানে এটা কিছুই না আমরা যে জায়গায় গেছিলাম
তো আই থিঙ্ক ওটাতে আমরা মুভিটা বানাবো
আমার খুব ইচ্ছা করছে মানে হঠাৎ করে
মানে যেখানে দিনের বেলাতেই এত ভয় সেখানে মানে
ভয় তো লাগবেই ভয় তো এর আগেও মানে যদি বলি যে না আমাদের কোনো ভয় নেই এগুলো ভুয়া এগুলো ভয় আমাদের সবারই লাগে ভয় পেলে তো মাঝে মধ্যে জিনিসপত্র আমরা করি আর কি না তারপরে শুনতেছে
ভয়ের মধ্যে একটা মজা আছে
আমি জাস্ট ভূতেশ্রী একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে যারা ভূতেশ্রী প্রোমো ইউটিউবে দেখতে দেখতে টায়ার্ড হয়ে গেছে পচে গেছে ভেরি সুন আমরা দুটো প্রোমো আপলোড করছি ওয়াই আবার প্রোমো আপলোড করছি বিকজ আমাদের অবভিয়াসলি কাজ এখনো শেষ হয়নি কিন্তু কাজ যে আমরা করছি সেটা প্রমাণ করার জন্য আমরা দুটো প্রোমো বানিয়েছি
আমরা জাস্ট ভৌতিকের মধ্যে কিছু ফিকশন পার্ট থাকে মানে হাফ হচ্ছে নাটক হাফ হচ্ছে রিয়েলিটি টিভি শো নাটকের কয়েক সেকেন্ড কেটে কেটে আমরা ছোট ছোট দুটো আধা মিনিটের ভৌতিস্ট কবে আসবে
আসবে
ভৌতিস্ট অবশ্যই সামনে আসবে পেছনে আসার কোন পসিবিলিটি
সামনেই আসবে
সামনেই
এই যে এখনো পর্যন্ত দেখছি যে পিয়াস নামে একজন খুলনা থেকে এস এম এস করেছেন তিনি লিখছেন ভাইয়া দেশ টিভিতে ভৌতিস্ট এপিসোড গুলি কবে শুরু হচ্ছে
ভাই প্লিজ মাফ করে দেন ভাই অবশ্যই আমরা অবশ্যই ভৌতিস্ট আমরা সামনে ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে না না মরে গেলেও ভৌতিস্ট আসতেছে ইনশাল্লাহ
হ্যাঁ
সেটাই আগানো আছে তো সো বাকিটা শেষ করতে
এটা নিয়ে একদমই টেনশন করার কোনো কারণ
হ্যাঁ টেনশন ভৌতিস্ট দেখতে পারবে এটা নিয়ে কোনো টেনশন নাই মানে আমরা বাঁচি বা মরি পরের
ব্যাপার হ্যাঁ
আমাদের টাইম শেষ হয় নাই
আমাদের টাইম প্রায় শেষ
হয় আসলে তুমি ওই জিনিসটা আমাকে অনেকেই মনে করে আমি রেডিও করতে কাজ করি সো অনেক উৎসাহিত হয়ে আমাকে বলে যে ভাই আমাদের ট্রান্সমিশন পাই না এই না টি না তুমি তো বলবা কেন এটা হয়
এটা মাঝে মাঝে এরকম ঝামেলা হয়ে যায় তবে আমার মনে
হয় ভৌতিক কিছু না ওরা আবার কনভিনসড ওরা বলে যে আমাকে চিনা থেকে একজন দুইবার ফোন দিছে যে আমার বাসায় খালি পাওয়া যায় না আমার আশেপাশে কয়েকটা পাশে পাওয়া যায় না আবার ফ্রেন্ড আবার অমুক জায়গায় থাকে তারা তো শুনছে এগুলো কি হচ্ছে
ও আচ্ছা তাহলে তো ব্যাপারটা ভাবার বিষয় আসলে
ওই যে আমি এখন এখন তুমি বললে যে মাঝে মধ্যে ব্যাকআপ সিস্টেম ডাউন হয়ে যায় ইলেকট্রিসিটি চলে যায় এর জন্য হয়তো
মুর্শেদরা পাঁচ ফ্রেন্ড মিলে ভূত এফএম শুনছে থ্যাংক ইউ আমাদেরকে এস এম এস করেছেন ঘূর্ণিভূত এছাড়াও ভেজিটেরিয়ান ভূত একজন লিখেছেন যে জিএম ভূত মেয়ে জায়গা মামা ভূত জিএম ভূত মিন্স জায়গা মামা ভূত
জায়গা মামা
জায়গা মামা ভূত ওবামা ভূত আছেন ওবামা ভূত আছেন এছাড়াও এই হচ্ছে মানে ভূতের মোটামুটি নাম ছিল কার্বন ডাই অক্সাইড ভূত
এবং
কার্বন ডাই অক্সাইড
অদ্ভুত বলে কিছু
অদ্ভুত বলে
ভূত ছেলেটি টাইপের কোন ভূত
সেটাই এরকম ধরনের কিছু নাই
তবে আজকে আমি অত নামগুলো নিয়ে অত এক্সাইটেড না
আরো নাম আসবে নিশ্চয় সেই পর্যন্ত আমরা তাহলে
মিনিস্ট্রি অফ ভূত আর কি কি আসছিল
মানে আজকে হচ্ছে আলোচনা হচ্ছে গেছে অন্যদিকে হয়তো পাঠাচ্ছে না কিন্তু চাইলেই হয়তো অনেকে অনেকে
চাইলে ওরা পারে এটা আমি জানি আমরা দেখেছি ওদিন চাইলেই
ভয়াবহ অবস্থা হয়ে যায় সুতরাং আপনি যদি নাম পাঠাতে চান আরো কিছুটা সময় আছে সুতরাং আপনারা নাম পাঠাতে পারেন লিখে ফেলুন এস এইচ ওয়াই ইউটি শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে ফোকলাভূত চলে এসছে অলরেডি আরো নাম আছে এবং মানে কি বলবো যে ভৌতিস্ট ভূত আছে এখানে হ্যাঁ তারপরে ঝগড়াটে ভূত হ্যাঁ ঝগড়াটে ভূত
সুন্দরী ভূত টাইপের কিছু নাই
না একটা আছে
ঝগড়াটে ভূত জিব্রা বলছে ওর এক্স গার্লফ্রেন্ড
কিন্তু এই মুহূর্তে আমি পেয়েছি নামটা লেখেননি ভাই, আপনি নাম লিখেছেন জীবন ভূত।
কিন্তু চালাক পায়ে গেল কিন্তু
এবার জীবন তো প্রাইজ দিতে হবে তাই না
জীবন ভাই?
আমি দিয়ে দিলাম, আমার কথা হচ্ছে জীবন ভূত হচ্ছে ফার্স্ট প্রাইজ।
সুতরাং আমি নাম্বারটা কালেক্ট করে রাখছি, জীবন ভূত আপনার নাম্বার এবং আপনার নামটা আপনি পাঠানি যদিও
অনেক চালাকি করে
পাঠিয়েছে কিন্তু জীবন ভূত
সেটাই, মানে এটা হচ্ছে একদম যে পক্ষে থেকে যদি কোনো নাম দেওয়া যায় সেটা মানে সেটা অনুমোদন পেতে সুবিধা হয় এরকম কিছু একটা। সো আজকে আচ্ছা আমাদেরকে তাহলে সুন্দরী ভূত নাম এসছে, তারপরে গজব ভূত নাম এসছে, তারপরে স্পাইসি ভূত, টুংটাং ভূত, তারপরে হচ্ছে এছাড়াও আছে হচ্ছে নায়িকা ভূত, তারপরে খাও খাও ভূত আছে। হ্যাঁ, সুতরাং অনেকগুলোই নাম এখন পর্যন্ত আসছে আর কি। তো আমরা কি আজকে শেষ করে ফেলবো?
হ্যাঁ, ওই যে আমি যেটা বলছিলাম শেষ তো অবশ্যই করবো, কিন্তু ওই যে গানের ব্যাপারটা
আচ্ছা,
তো আমি যারা আপনারা যারা কিছুক্ষণ আগে জয়েন করেছেন তাদের জন্য বলছি, আপনারা শুনছেন রেডিও ফুর্তি, রেডিও ফুর্তি 88.0 FM, আমি সিঙ্গার সুমন। এনিওয়েজ না, ফাজলামি বাদ দিই, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে
অর্থহীন ভূত,
এই তো দিল মুশকিলে ফেলায়, ডেফিনেটলি আমি নার্সিসিস্ট, অর্থহীন ভূতটা ভালো লাগছে বেশি।
সো এই নাম্বারটা আমরা কালেক্ট করে রাখছি আমরা।
সো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যখন আমি ওয়ারফেজে ছিলাম তখন ওয়ারফেজের অসামাজিক অ্যালবামে একটা গান গেছিলাম, ওটার নাম প্রতিচ্ছবি, আমার প্রতিচ্ছবি, এটা প্রতিচ্ছবি। সো প্রতিচ্ছবি গানটা অ্যাকচুয়ালি যে আরমান আজকে যে এতগুলো কথা বললো, আরমানের খুবই ফেভারিট গান, আরমানের সাথে প্রথম যখন আমার পরিচয় হয় তখন আমাকে এই কথাটা বলেছিল যে এই গানটা আমার খুব ফেভারিট, খুব ফেভারিট। তারপরে একদিন আমরা ফাইজলামি করতে করতে ইন্টারনেটে কথা বলতে বলতে যে আচ্ছা এই গানটা আবার করলে কেমন হয়, আরমান বললো আমি হ্যাঁ করবো, আরমান বললো আসলে করবে না, আমি হ্যাঁ আবার করবো। তারপরে এটা বোধহয় এক বছর আগের কথা না এরকম, বাট এরপর আর জিনিসটা করা হয়,
মানে এই গানটা আমি যখন 2001 শুনি তখন সময় সাথে আমার কোনো পরিচয় নেই, তখন থেকে আমি মানে একটা চিন্তা করে রাখছিলাম যে যদি কোনোদিন এই গানটা গাইতে পারি, তখন তো গান গাইতাম না, একদিন যেদিন গাইলাম চিন্তা করলাম যদি কোনোদিন এই গানটা কম্পোজ করে দিতে পারি, যেদিন পিয়ানো বাজানো শিখলাম পরে সুমন ভাইকে বলছি যে আরো 5-6 বছর আগে যে সুমন ভাই আমি এরকম একটা আপনার গান রিমেক করতে চাই, তো উনি বলে তখন চিন্তা না যেমন একটা বলতেছে পাগল নাকি আগে আমি মরি তারপর রিমেক করো,
আমার গান আরেকজন রিমেক কেন করো মানে নাই।
এই গানটা সম্পর্কে মানে আরমানের যে এক্সাইটমেন্ট এটা একটু আমি বলি, আমি 6টার দিকে তোর বাসায় গেছি, হ্যাঁ 6টার দিকে আরমানের বাসায় গেলাম, তো যাওয়ার পরে আমি একটু ফেসবুকে লগ ইন হয়েছি, তো পিছনে দেখি ধুপ ধুপ শব্দ, আমি বললাম হ্যাঁ আজকে ভূতের সামনে যাচ্ছি আরমানের রুমে, আবার ভূতের সামনে আমি পিছনে তাকিয়ে দেখি আরমান লাফাচ্ছে, মানে এমন ভাবে লাফাচ্ছে, এবং আমি তাকানোর পর আমি যখন ও দেখছে যে আমি দেখতেছি তখন বলে রিয়াদ ভাই আজকে ভূতের সামনে গান যাচ্ছে রিয়াদ ভাই, মানে কমপক্ষে 50 বার বললো এবং সে লাফাচ্ছে, আরমানের এক্সাইটমেন্ট।
তো তারপরে যেটা হলো যে আরমান তারপরে কি ছিল
বলতো, তারপর পরে কয়েকদিন আগে সুমন ভাই বাসায় গেলাম, তো ওনার একটা গান শুনতেছিলাম, এই প্রতিচ্ছবি গানটা শুনতেছিলাম গিটারে, তো আমি তখন আস্তে করে মোবাইলে রেকর্ড করে ফেলছি, করার পরে চিন্তা করছি যে মানে স্কেলটা ধরে নিব, পরে বাসায় ও উনি আবার আসার টাইমে বললো যে ঠিক আছে এটা পিয়ানোতে করে নিও দেখি কি হয়, তো বাসায় এসে পরে গানটা শুনে স্কেলটা ধরে তারপর পিয়ানোটা বাজাইটা যে কিছু একটা বাজালাম রাতে, পরে চিন্তা করলাম না সুন্দরীছে, পরে সুন ভাইকে সকালে পাঠাইলাম, বললাম যে সুন ভাই সুন্দরীছে শুনে দেখেন, পরে অর্ধেক করে পাঠাইছি যে যদি পছন্দ না হয় পুরাটা করে রাখবো, পরে কষ্ট লাগবে বারবার যে একটা করলাম, অর্ধেক করে আবার লেখছিও যে সুমন ভাই যদি পুরাটা ভালো লাগে বললেন কমপ্লিট করব, পরে উনি বলতেছে পরে দেখি এসএমএস দিছে বলে হ্যাঁ কমপ্লিট দ্য সং, তখন মানে লাফাইছি 3 বার আরো লাফাইছি, তারপর সবাইকে ফোন করে বলছি ওনাদের যে গানটা কমপ্লিট করতে হবে, তারপর তো করে দিয়ে দিলাম।
হ্যাঁ, সো গানটার ব্যাপারটা হচ্ছে এটা আমরা একটা আনপ্লাগ টাইপের ভার্সন করেছি, এটা জাস্ট একটা পিয়ানো আর আমার ভয়েস আর কিছু নাই, এবং গানটার আরেকটা ব্যাপার হচ্ছে যে গানটার অ্যাকচুয়াল যে লিরিক ছিল ওই লিরিকটা আমি কিছুটা চেঞ্জ করেছি, লিরিকটা কিছুটা কিছু কিছু জায়গায় চেঞ্জ করে নতুন ভাবে করেছি, শুধু একটা জায়গায় একটু চেঞ্জ টেঞ্জ হয়েছে আগের মতন নাই, বাট নতুন ভাবে করেছি, এবং মানে ইনফ্যাক্ট গানটা আমরা আজকে কমপ্লিট করেছি বলতে গেলে, আমি ভয়েস দুপুরে, হ্যাঁ দুপুরবেলা কমপ্লিট করেছি, সো ওই গানটাই ছাড়বো, সব প্রতিচ্ছবির আনপ্লাগ ভার্সন, এটা সুমন অ্যান্ড আরমান, খালি সুমন না আমরা দুজন মিলে গানটা করেছি, সো আমাদের দুজনের নাম এখানে থাকবে, অ্যান্ড আরমান ডিড এ ভেরি গুড জব, এবং গানটা আমি আমার খুব ওয়েল গানটা নিয়ে আর তেমন কিছু বলার নেই, খুব স্পেশাল একজন মানুষকে আমি ডিরেক্ট করছি গানটা।
ও আজকে আমার আব্বুর বার্থডে,
আমি ভুলে গতকালকে কেক কিনে আনছিলাম তার আগের দিন, পরে সবাই হাসাহাসি করলো, তো আব্বু বললো দুই দিন পিছিয়ে নেবো আমার বার্থডে তোমার জন্য। তো আব্বুকে উইশ করা হয়নি, আব্বু ঘুমায় গেছে, বাট তারপরে ঘুমের মধ্যে ডেডিকেট করে দিতে চাই আব্বুকে এই গানটা। ওকে
থ্যাংক ইউ। আমরা তাহলে এখন সরাসরি গানে চলে যাই, তার আগে শেষ করে ফেলি এবং শেষ এসএমএস যেটা এসছে সেটি হচ্ছে যে ক্রিপ্টিক ভূত হাবলা ভূত একটা লিখেছে, খুবই ভালো হয়েছে হাবলা ভূত। তো আমরা শেষ করছি এবং শেষ করছি একটা গান দিয়ে, সেটা আপনারা শুনুন।
তোমার বিয়ের কথা সবাই জানে, ভূত এফএম লিসনার রাসেল কিন্তু আমাদেরকে ইনভাইট করে দেয়।
এলিভেটর সামনের দিন থেকে ইনশাল্লাহ থাকবে, এলিভেটর থাকবে, খাওয়ানো হবে সবকিছু। সো আমরা শেষ করি এবং শেষ করতে করতে যেটা বলেছি সেটা যে আবারও আগামী সপ্তাহে ফিরে আসবো ঠিক একই সময়ে আপনাদের প্রিয় স্টেশন রেডিও ফুর্তিতে ভূত এফএম নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকুন।